16 اپریل 2018 ترجمان کا ابرار عبداللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہم عظیم الشان بیان شیخ افسر الدین قومی مدرسہ ایک نون لانس گھاٹ সদর ঘাট বরিশাল হযরত ওয়ালা দামত বরকাত হুমের প্রতিটি বয়ান এবং কবিতা আলহামদুলিল্লাহ এখন আলাদা আলাদা ভাবে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে, যার লিংক পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরে 01715801869 মুফতি শহীদ উসসালাম কাসেমি। বিগত প্রতিটি বয়ান ও কবিতা টেলিগ্রামে দেওয়া শুরু হয়েছে।
ইসলামের জন্য মানবতার কল্যাণে এমনই একজন মানুষ আমাদের দুইটা বরকত আছে, এক তো হযরতুল আল্লাহ রাব্বুল আলামিনের এক মহা ঘনিষ্ঠ বন্ধু, তাই আমাদের বিশ্বাস। পাশাপাশি হযরতুল ওমরা সফরের পরপরই আমাদের রাজধানী মাহফিলে আগমন করেছেন, এই একদমই তাজা নূর ও বরকত নিয়ে মক্কা মুআজ্জম এবং মদিনা মুনাওয়ারা। আমরা সেই চোখেই তাকিয়ে থাকি হযরতুল দিকে, যে তার চোখ কয়েকদিন আগে আল্লাহর ঘর থেকে এসেছে, রওজা তৈয়বা থেকে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব উপকৃত হবার তাওফিক দান করেন। আমি হযরতুলকে তার মহা
الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى واعبد ربك حتى يأتيك اليقين وقال تعالى والذين آمنوا وشد حبا لله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من اتقى الله صار آمنا في بلاده وقال عليه الصلاة والسلام إن النور إذا قذف في القلب انفسح له الصدر قيل يا رسول الله هل لذلك من علم قال نعم التجافي عن دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله وقال عليه الصلاة والسلام والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو قال تملأ ما بين السماوات والأرض أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা ওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন, আল্লাহর মহব্বত ভালোবাসায় বুক ভরা আমাদেরকে দান করেন, জীবনটাকে আল্লাহর মহব্বতের সন্তুষ্টিতে উৎসর্গ করার তৌফিক দান করেন। আমার ভাইরা, আল্লাহ জেলা জেলাল মোহাম্মানু আমাদেরকে মুমিন মুসলমান বানাইছেন, এটা এত বড় নেয়ামত যে এর শুকর কেয়ামত পর্যন্ত সেজদা পড়ে থাকলেও আদায় করা সম্ভব না। এত বড় নেয়ামত এই ইমান এবং ইসলামের দৌলত। বুখারি শরীফ এক হাদিস আছে আবু সাঈদ খুদরি রাজিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনাকারী, যে সবচেয়ে নিকৃষ্ট যে মুসলমান তাকে আল্লাহ পাক এই দুনিয়ার দোষ দুনিয়ার সমান এক জান্নাত দান করবেন, আর যে মুসলমানরা ভালো হবে তো তাদেরকে আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন, জান্নাতের অনন্তকালের নেয়ামত ভোগ করবে ইমানওয়ালারা। এজন্য দুনিয়াতে ঈমানওয়ালা বাহ্যিকভাবে গরিব মিসকিন হল, আসলে এক এক ঈমানওয়ালা ঈমানের বরকতে দুনিয়ার সব রাজা বাদশাদের চেয়েও বড় মর্তবাওয়ালা। এক লোক সে বাদশার ছেলে, মানুষ চিনে না, জানে না, কদর করে না, তাই বলে কি সে বাদশার ছেলে না? ভাই, যে রাজপুত্র সে তো রাজপুত্র, এখন সমাজের লোকেরা চিনে না, জানে না, সেজন্য তাকে সম্মান করে না, মর্যাদা দেয় না। হযরত হাকিম মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, রাজার ছেলে ড্রেনে পড়ে গেছে, আপাদমস্তক ময়লায় ভরে গেছে, কি বিশ্রী অবস্থা, কেউ তার দিকে তাকাইতেও পারে না, এত গান্দা নোংরা অবস্থা হয়ে গেছে। কিছু লোক তাকে নিয়ে পরে এই বিপদ থেকে তুলে নিয়ে, ড্রেন থেকে তুলে নিয়ে পরে তারা গোসল করাইছে, ভাই তুমি আগে গোসল করো, ও বিপুল পানি দিয়া পুকুরের ভিতরে ডুবে ভালো মতো সাবান দিয়া গোসল করছে, তারপর কাপড় পাল্টায় আসছে, তো এখন তো সবাই ছুটে আসছে কাছে, আপনি কেমন আছেন, আমার বাসায় আসেন একটু চা খাইয়া যান। ও বলে না কি চা খাবে, আমার বাসায় আসেন একটু খানা খাইয়া যান। মানে এখন তার সম্মান মর্যাদা, তার জন্য দামি সম্মানী সম্মানীয় কুরসি সবকিছু সকলে পেশ করতেছে, রাজপুত্র তার ইজ্জত এবং সম্মান। কিন্তু যখন গান্দা ছিল, নোংরা ছিল, তো ড্রেনের মধ্যে পড়েছিল, তখন সকলে মানে ঘৃণার কারণে কাছেও যেতে সাহস পাইতেছিল না। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে, রাজপুত্র ড্রেনে পড়ার পরে উঠে আসলে, গোসল করে নিলে সে রাজপুত্রকে সবাই রাজপুত্রই তো মনে করে, আরেকজন সে লাখ কোটি ধন সম্পদের এবং ফ্যাক্টরির মালিক হোক না কেন, কেউ তাকে বাদশার ছেলে বলবে না, ফ্যাক্টরির মালিক ঠিক আছে কিন্তু সে বাদশার ছেলে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি এই দৃষ্টান্ত দিয়ে বলেন, মুসলমান যত ভুলের মধ্যেই আছে, যত ত্রুটি তার থাক না কেন, কিন্তু সমস্ত বাদশার বাদশাহ মহান আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্কে ইমানের কারণে। এজন্য লাখ কোটি গুনার মধ্যেও যদি মুসলমান গুনার ড্রেনের মধ্যে, পাপের ড্রেনের মধ্যেও যদি ডুবা থাকে, যখনই তওবার পুকুরে সে নামবে আর গোসল করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, পাক সাফ হয়ে যাবে, লাখ কোটি রাজপুত্রের চেয়ে আল্লাহ পাক তাকে বেশি মর্যাদা দান করবেন। আমার ভাইরা, এই জন্য মুসলমান যদি নিজের কদর বুঝতে পারে তাহলে তো ভাই বহুত বড় কথা। মুহিউদ্দিন হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই ভারতের এক মনীষী, বহুত বড় বুজুর্গ ওলিয়াল্লাহ, তিনি বলতেন যে, আমার ভাই মুসলমান, আমাদের খেয়াল করা উচিত যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে মানুষ বানাইছেন, চাইলে তিনি আমাদেরকে জঙ্গলের পশুও বানাইতে পারতেন, শিয়াল কুকুরও বানাইতে পারতেন, শিয়াল বানাইলে জঙ্গলে জঙ্গলে দৌড়াইতে হইত, মুরগির তালাশ করতে থাকতে হইত, চুরি করে মুরগি খাওয়া, আর যদি কুকুর বানাইতেন আল্লাহ তাআলা, সে তাম মল মূত্র এর ভিতরে মুখ দেওয়ার অভ্যাস থাকত, কি এক নিচু এবং এক নেহায়েতি নোংরা জিন্দগি হইত। মহান রব্বুল আলামিনের কাছে আমরা তো কেউ বলি না যে হে আল্লাহ, শিয়াল বানায়েন না, কুকুর বানায়েন না, জঙ্গলের পশু বানায়েন না, আপনি আমাদেরকে আদমের সন্তান বানান, মানুষ বানান, এই কথা তো আমরা কেউ বলছিলাম না, কিন্তু বিনা দরখাস্তে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু আমাদেরকে মানুষ বানাইছেন। ফের আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে ইহুদির ঘরে সৃষ্টি করতে পারতেন, কোনো খ্রিস্টানের ঘরে, কোনো বৌদ্ধের ঘরে, কোনো বিধর্মীর ঘরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইতে পারতেন, কিন্তু মুসলমান মা বাবার ঘরে পাঠানোর কারণে মুসলমানের জিন্দগি লাভ করার অবলম্বন করা আমাদের জন্য আল্লাহ তাআলা আসান করে দিয়েছেন। এক বুজুর্গের ভাষায়, আদমি দাদাই বাজাম মুসলমান কর দায়ী, এ খুদা কুরবান সওয়াব এহসান পর এহসান কর দাই, হে আল্লাহ আপনি মানুষ বানাইছেন তারপরে সে মুসলমান বানাইছেন, হে আল্লাহ এত বড় মেহরবানি করছেন যে যে সীমাহীন মেহরবানির উপর আবার সীমাহীন মেহরবানি। আল্লাহ তাআলা এই নেয়ামতের কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। এক বুজুর্গ বলছেন যে, তুমি মুসলমান ইবাদত বন্দেগী করে আল্লাহকে বলো না ইস আপনার জন্য কত কিছু করলাম, মিন্নত মনে কে খেদমতে সুলতান হামি কুনি। কোন বাদশাহ যদি তোমাকে নিজের ঘরে ডাকেন এবং ঘরে বসার সুযোগ দেন, তার কাজকর্ম করার সুযোগ দেন, একটু পরপর তুমি কি বাদশাহকে বলবা আপনার আপনি কিন্তু আমার কাছে ঋণী, আপনার ঘরে কত কাজ করে দিলাম, আপনার খেয়াল হইতেছে? মিন্নত মনে কে খেদমতে সুলতান হামি কুনি, মিন্নত সেনাস আজু কে বহরে খেদমত বেদাস্তাত। তুমি বরং শুকুর গুজারি করো, কৃতজ্ঞ হও যে বাদশাহ তোমাকে নিজের ঘরে ডাকছেন, বাদশাহ নিজের খেদমতের জন্য তোমাকে ডাকছেন। আমার প্রিয় বন্ধুরা, যেই মুসলমান আল্লাহকে ডাকে তার শুকর করা উচিত, মহান আল্লাহ তার নাম নেওয়ার আমাকে তৌফিক দান করছেন। যে আল্লাহ পাকের সামনে নামাজে দাঁড়ায় যায়, সেজদায় মাথা নত করে, তার শুকর আদায় করা উচিত যে আহ, যে সারা দুনিয়া যখন আল্লাহ থেকে দূরে, সেই মুহূর্তে আমার সিনাতে আল্লাহ ইমান দান করছেন এবং আল্লাহ পাকের সামনে সেজদা করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এক বুজুর্গ বলেন যে হযরত হাকিমুল উম্মতের খলিফা খাজা আজিজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি বলেন যে সিরদে মে সর রাখ দু তো জমি কো আসমা কর দু, আমি যখন মুসলমান সেজদাতে মাথা রাখি আমার সেজদার জমিন আসমান থেকে বেশি মর্যাদাওয়ালা হয়ে যায়। ওই জমিন, যে জমিনের উপরে কোন ইমানওয়ালা সেজদা করে, সেই জমিনের মর্যাদা আসমান থেকেও বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানাওয়াল আমাদেরকে বুঝ দান করেন। হযরত খাজা আজিজুল হাসান মুরজু রহমতুল্লাহ আলাইহি ভারতে এক মহান বুজুর্গ ছিলেন। তিনি বলেন যে খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর আহ তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলাইমা থা। আরে সারা দুনিয়ার স্বার্থ ত্যাগ করে দিয়ে আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই, আল্লাহর বন্দিগিতে মশগুল হই, আল্লাহর জন্য কান্নাকাটিতে মশগুল হই, আমি দোয়া মনোজাতে মশগুল হই, যে জমিনের উপরে আমি তখন আল্লাহকে ডাকি, যে মাটির উপরে পাটির উপরে তখন আমি আল্লাহকে ডাকি, সেই মাটি পাটি হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের চেয়েও দামি হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলাইমা থা। অনেকে এরকম মনে করে যে বড় বড় উলিয়াল্লাহ হলে তাদের তো বিশাল ব্যাপার, কিন্তু আমরা তো সব একদম নিচু শ্রেণীর মানুষ, এই ওয়াজ দোষীয় যত শ্রেণীর সব বড় পীর জিলানিদের জন্য। তার মানে সারা দুনিয়ার সব কি বড় পীর জিলানি হয়ে যাবে? আরে ভাই আল্লাহর বান্দারা, যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কালকে আমাদের গুনাগারদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন, এমনকি আল্লাহ পাক নিজে পর্যন্ত জাহান্নামের ভিতরে সে সর্বশেষে আল্লাহ পাক কুদরতের হাত দিবেন এবং গুনাগারদের গুনাগার মুসলমানদেরকে তুলে নিয়ে আল্লাহ পাক জান্নাতে পৌঁছে দিবেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, এক জাররা ঈমান যার সিনাতে আছে নিঃসন্দেহে সে জাহান্নাম থেকে নাজাত পায়, অনন্তকালের জান্নাতের অধিকারী অবশ্যই হবে। এজন্য আমার ভাই আল্লাহর কসম, ঈমান বড় দামি জিনিস। ঈমান মুসলমানের উচিত ঈমানের কদর করা। হ্যাঁ, যার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ সারা জাহানের রাজা বাদশাহদের চেয়ে এই বান্দার পায়ের তলার ধুলার মাটি ধুলার দামও বেশি। ইমাম শাহ হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই, দুনিয়াতে যে মানুষগুলো হারাম দুনিয়া থেকে আলোক হয়ে আল্লাহকে তালাশ করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর মহব্বতে ডুবে থাকে, সেই উলিয়া আউলিয়াদের মর্তবা তো এত বড় যে রাজা বা তাদের পায়ের তলের ধুলা রাজা বাদশাহদের রাজমুকুটে খচিত মণি মুক্তার চেয়েও বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি সে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের এবং সে বিধর্মীদের দুনিয়া দেখে তো ওদের বড় বিল্ডিং, বড় প্রাসাদ, বড় ভবন, আর ওদের বিশাল ফ্যাক্টরি, অনেক বড় অর্থ সম্পদ, পারমাণবিক বোমা, তামাম ক্ষমতা, তো আমরা কি হলাম? হায় হায়, আমাদের কি হলো? আরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোন পারমাণবিক বোমার অধিকারী ছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পারমাণবিক বোমার অধিকারী ছিলেন বলেন ভাই আমার? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কোন পারমাণবিক ক্ষমতা ছিল, শক্তি ছিল? কিন্তু সারা জাহানের পারমাণবিক শক্তিওয়ালা যারা, তারা আল্লাহর কসম এই সবাই সকলে যদি সব সম্রাট সব বাদশাহ সব পরাশক্তি একত্রিত হয় তো এরা কি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ধুলার সমান হওয়াও হওয়া সম্ভব হবে কোনদিন? এত বড় মর্যাদা আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাওয়ালু দান করছেন ওই পেটে ভাত নেই মানুষগুলোকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদে নববীতে পড়ে থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কি বলেন, এক একটা কথা এক একটা ভাষা এক একটা শব্দ আল্লাহ রসুলের জবান থেকে বের হইলে তিনি এটাকে মুখস্থ করে ফেলতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন প্রিয় বন্ধুরা, 5000-এর ঊর্ধ্বে হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরিব ছিলেন, এত অসহায় ছিলেন, খানা দানার পর্যন্ত কোনো ব্যবস্থা নাই, ক্ষুধা লাগত, ক্ষুধার যন্ত্রণায় এক একবার বেহুশ হয়ে পড়ে যেতেন। লোকজন মনে করত যে মৃগি রুগী, এরকম মুখের থেকে ফেনা উঠতে থাকে যে মৃগি রুগী এইভাবে কষ্ট হইতেছে তার। কিন্তু আসে হযরত আবু হুরায়রা বলেন যে আমি মৃগি রুগী ছিলাম না, ক্ষুধার যন্ত্রণায় এরকম বেহুশ হয়ে যেতাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এ সারা দুনিয়ার যত লাখ কোটি রাজা বাদশারাস ইহুদি খ্রিস্টান এবং যত সব ধর্মের এবং যত কাফের মুর্শে ক্ষমতাধররা আছে এই সবগুলোকে একত্রিত করলে আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের তলার ধুলাকে যদি আরেক পাল্লা রাখা হয় নিঃসন্দেহে সারা জাহানের রাজা বাদশাদের সব শক্তি ক্ষমতা মর্যাদা সম্পদ সবকিছুর চেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তলার এক বিন্দু ধুলার ওজন বেশি হবে। এক সাহাবি বলছিলেন যে নাহনু কাওমুন আযানাল্লাহ বিল ইসলাম, আমরা সেই জাতি আমাদেরকে আল্লাহ পাক ইসলামের দ্বারা সারা বিশ্বের সকলের চেয়ে অধিক সম্মানিত করছেন। যার সিনাতে ইমান আছে সে সবচেয়ে বড় ধনী, আর যদি সেই সঙ্গে আরো সম্পদ থাকে সে নামাজওয়ালা তার মর্যাদা আরো বড়, সে রোজাওয়ালা তার মর্যাদা আরো বড়, সে যদি সত্য কথা বলে তার মর্যাদা আরো বড়, হ্যাঁ না, তার চোখ দুইটা ভালো খারাপ রাস্তায় ব্যবহার হয় না তার মর্যাদা আরো বড়, তার জবান ভালো খারাপ রাস্তায় জবান ব্যবহার হয় না তার মর্যাদা আরো বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইমান যার সিনাতে আছে সে যে আমলই করে সমস্ত আমলের দাম অনেক বেশি। যে একজনের ছেলে কি সুন্দর, কত সুন্দর, কি ঠাট বাট, কি চমৎকার তার চাল চলন আচার আচরণ পোশাক আশাক, রাস্তা দিয়ে যেতেছে দারুণ সুন্দর পূর্ণিমার চাঁদের মতো তার চেহারা, কিন্তু নিজের ছেলে সে একদমই কালো চেহারা, কালো শরীর, দুর্বল কমজোর, তো দেখলে ওই সুন্দরটাকে আর এই কালাটাকে কোনটার জন্য মায়া বেশি লাগে? খাওয়ার যখন সময় হয় তখন ওই সুন্দরটাকে ডেকে নিয়ে আসে, এই কতরাম্মা রান্না করছে খায়া যা, জলদি সময় যেতেছে খায়া যা, নাহলে তোর কষ্ট হবে। ওই সুন্দরটাকে তালাশ করে নিয়ে আসে না, এই কালোটাকে তালাশ করে নিয়ে আসে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম যেই বন্দা সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে কালো, সবচেয়ে মিসকিন, সবচেয়ে গরিব, কিন্তু তার সিনাতে ইমান আছে মানে আল্লাহর ভালোবাসা আছে, তো আল্লাহ পাকের রহমতের নজর, দয়ার নজর, মহব্বতের নজর ওই বন্দার দিকেই নিবদ্ধ হয়ে যায়, যেটা আমার পাগল আমার দেওয়ানা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন জায়গায় জায়গায় যখন ইমানওয়ালাদের ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আহা আল্লাহর কসম এই আয়াত ইমানওয়ালাদের প্রতি আল্লাহর যে সম্বোধন, যে ইমানওয়ালা, এই ইমানওয়ালা বলতে আপনি 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 সকলে যার সিনাতে ইমান আছে, আল্লাহ পাকে প্রত্যেককে ডাক দিয়া বলেন, হে আব্দুল করিম, হে আব্দুল সত্তার, আব্দুর রহমান, মানে শোন তোদেরকে আমি বলতেছি, আল্লাহর কসম এই আয়াত যারা বুঝে জান্নাতে যাওয়ার আগে বিশাল বড় জান্নাত তারা এখানেই পেয়ে গেছে। আল্লাহ যাকে এইভাবে ডাক দেন তার মর্তবা কত বড়, তার মর্যাদা কত বড়, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এবং বান্দা যখন সেজদায় মাথা রাখে আল্লাহর কসম আল্লাহ পাকের নূরের কদমের উপর বান্দা মাথা রাখে, আল্লাহ পাকের নূরের কদমের উপর, আহা ওই মাথা যে মাথা কাবা ঘরের সামনে, আল্লাহর জমিনের উপরে কাবার সামনে মাথা রাখার তৌফিক হয়েছে, সেই মাথা কত দাম। হ্যাঁ, যে আল্লাহ পাক আসমান থেকে দেখেন আমার কাবার সামনে আমার বান্দার মাথা সেজদা নত হয়ে আছে, আমার প্রিয় বন্ধুরা সেই মাথা কত দামি যে মাথা বারবার আল্লাহর সামনে সেজদায় নত হয়। আহা, ওই জবান কত পবিত্র, কত দামি, কত মর্যাদাওয়ালা, যে জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয়, আল্লাহর কসম লা ইলাহা ইল্লাল্লাহ এত ভারী, এত ভারী, সাত আসমান জমিন থেকে বেশি ভারী। এক একবারে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে, মহান রব্বুল আলামিন বলছেন লাও আন্নাস সামাওয়াতিস সাবা ওয়া আমিরাহুন্না غيري والارضين السبع وزين في كفته ولا اله الا الله في كفته لمالت بهن لا اله الا الله যে সাত আসমান যশাত তবক জমিনকে যদি এক পাল্লা রাখা হয় আর শুধু এক মুমিনের একবারে লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। আমাদের প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই সংবাদ দিয়ে গেছেন আমাদেরকে। তাহলে আমার প্রিয় বন্ধুরা, যে কোনো মুসলমান চাই তার জীবনের হাজারো ভুল ত্রুটি থাক না কেন, কিন্তু তার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, যে সাত আসমান জমিন একদম পুরোটা ডুবে ফেলছে সে নিজের অন্যায়ের দ্বারা, পাপের দ্বারা, গুনাহের দ্বারা, কিন্তু তার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আল্লাহর কসমে লা ইলাহা ইল্লাল্লাহ নিঃসন্দেহে জান্নাতওয়ালা। বাকি এই ওর যে এতগুলো গুনার কি হবে, গুনার রাস্তা দুই রকম, একটা হলো যে ওই আসমান জমিন পুরোটাকে গুনার দ্বারা ডুবানোর পর একদিন বলে কি আল্লাহ আমি সর্বনাশ করে ফেলছি, আমি লজ্জিত, আমি শর্মিন্দা, আমি তওবা করলাম, আমি বহুতই শর্মিন্দা, আপনার সামনে আমার মাফ করে দেন। হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন ইয়াবনা আদম লাও বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, হে আদম সন্তান শোন, তোর গুনাহ যদি আকাশের মেঘমালাকে স্পর্শ করে, তোর গুনাহ যদি একদম আকাশ চুম্বি হয়ে যায়, আকাশের একদম আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপর হে আদম সন্তান তুমি যদি আমার কাছে মাফ চাও তো গফারতুল্লাহকে বলা উবালি, নিঃসন্দেহে আমি তোমাকে মাফ করে দিব, আমি কারো পরোয়া করি না, কারো কারোর সঙ্গে আমার সলা পরামর্শ করতে হবে না, আমার কোনো পার্টনার নাই যে তাকে জিজ্ঞাসা করতে হবে আপনি এই ব্যাপারে একমত তো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা আল্লাহর কসম, ইমানওয়ালারা ইমানওয়ালাদের মর্যাদা দেয় না, মুসলমানদের অবস্থা তো এই, মুসলমান মুসলমানকে সম্মান করতে জানে না। যার চৌধুরী সাহেব যার বিশাল বড় ফ্যাক্টরি আছে অথবা যার দশটা ডিগ্রি আছে, তো তাকে দেখলে একদম নত হয়ে যায় এক মানুষ, আরে বাপরে তার দশটা ডিগ্রি, আর ইনি একশোটা ফ্যাক্টরির মালিক, তো তার সামনে কথা বলতেও মানুষ ভয় পায়। অথচ এরকম লাখ কোটি ডিগ্রি এবং লাখ কোটি ফ্যাক্টরির মালিকের ছেলে চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালার দাম কোটি কোটি গুণের চেয়েও বেশি। সর রকায় হমনে দরে জানা না সমঝ কর, হ্যাঁ কাফির হ্যায় জো সিজদা করে বুতখা না সমঝ কর, মুসলমান তো সিজদা করে মহান আল্লাহ পাকের কদমের উপরে, আর কাফের সিজদা করে তো মূর্তির সামনে সিজদা করে, কোথায় মাওলা কোথায় মূর্তি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক যুদ্ধের সময়, খন্দকের যুদ্ধের সময় আরবের মুর্শিকরা আসছিল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এবং তার সাহাবিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তোরা সে নিজের দলের বাহিনীকে, নিজের দলের সৈন্যদেরকে তারা সাহস যোগান দিতেছিল, তাদেরকে উৎসাহিত উদ্বুদ্ধ করতেছিল। হ্যাঁ, এই কথা বলে যে ওদিকে মুসলমানদের বিরুদ্ধে এইভাবে স্লোগান দিতেছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা আলাকুম, হে মুসলমান আমাদের উজ্জা দেবী আছে, তোমাদের তো উজ্জা নাই। ওদের যে দেবী তার মধ্যে কতগুলো দেবী, একটা লাত, একটা উজ্জা, একটা মানাত, বিভিন্ন দেবী এরা, যা আমাদের এই বড় দেবী উজ্জা আছে, তোমাদের তো এই উজ্জা নাই, দেবী নাই। হ্যাঁ, তো রসুল্লাহ সাল্লাহ আলী সালাম এই কথা যখন শুনছেন, যে তো সাহাবিদেরকে বললে এই ওরা কি বলে তোমরা শুনো না নাকি, ইয়া রসুল্লাহ শুনি তো কি বলবো, আরে উত্তর দাও, কি উত্তর দেব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিখিয়ে দিলেন, বলো লানাল মাওলা ওয়ালা মাওলা আলাইকুম, বলো যে আমাদের মাওলা আছে, তোদের মাওলা নাই। যে আর সাহাবীরা সদল বলে বলতে শুরু করছে লানাল মাওলা ওয়ালা মাওলা আলাইকুম, ওদের মুখ থাকলো কোথায়, যে আমাদের হাতে বানানো দেবী নিয়ে আমরা গর্ব করলাম, আর ওরা উত্তরে বলল কি লানাল মাওলা ওয়ালা মাওলা আলাইকুম, আমাদের তো এক মাওলা আছেন, তোদের মাওলা নাই। তোরা মাওলা থেকে বঞ্চিত। এর মানে যার সঙ্গে মাওলা আছে তার সবকিছু আছে। এক বুজুর্গ রাস্তা দিয়ে যাইতেছিলেন, তো আরেক মুসলমান ভাই তিনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, পরিচিত মানুষ, তো তিনি বললেন যে হজরত জি আপনি কেমন আছেন? তো বললেন যে আরে এটা কি জিজ্ঞেস করো, হুদা দারাম চেগম দারাম, আমি মাওলাকে পাই গেছি, ফের আমার চেয়ে বড় বাদশাকে, আমার কোন ধান্দা আছে না, টেনশন আছে না, কিছু আছে, মাওলাকে পাই গেছি, আমি সবকিছু পাই গেছি, আর জুতু মেয়েরা তো সব মেয়েরা, ফলক মেয়েরা জমি মেরি, আগর একটু নেহি মেয়েরা তো কই সে নেহি মেরি, হে আল্লাহ আপনি আমার তো সব আমার, আপনি আমার তো এই আসমান আমার, আপনি আমার তো জমিন আমার, এই পৃথিবী আমার, আপনি আমার তো জান্নাতুল ফেরদাউসও আমার। আল্লাহকে যে পাওয়া যায় তার খুশি দেখে কে, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহকে যে পাওয়া যায় তার খুশি দেখে কে। আমার প্রিয় বন্ধুরা, যে মানুষ আল্লাহকে পায় সে কি এটা বুঝতে পারে যে আমি আল্লাহকে পেয়ে গেছি? আমার ভাইরা আল্লাহর কসম, আল্লাহ যাকে নিজের বানান, নিজের করেন এবং নিজের মহব্বত যার সিনাতে দান করেন, আল্লাহর কসম সে টের পেয়ে যায় যে আমার মাওলা আমাকে নিজের বন্ধুরূপে গ্রহণ করছেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি 2000-এর ঊর্ধ্বে কিতাব লিখছেন, এক একজন এক একটা বলেন, কিন্তু সত্যই যে 2000-এর ঊর্ধ্বে তার লিখিত কিতাব আদি, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর হাতে বিশ্বের সেরা সেরা বড় বড় ওলি আউলিয়া পয়দা হয়েছেন। তো তাকে একদিন তার খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন, হযরত জি মানুষ যখন ওলি আল্লাহ হয় তো লোক সেই মানুষকে টের পায়, যে মানুষ ওলি আল্লাহ হয়ে যায় সেই মানুষকে টের পায় যে আল্লাহ আমাকে তার ওলি বানাইছেন। তো হযরত থানভী তখন উত্তরে বললেন যে খাজা সাহেব, আচ্ছা আপনাকে পাল্টা প্রশ্ন করি, সেটার উত্তর দেন, আপনি যখন বালে হয়েছিলেন তা আপনি কি টের পাইছিলেন, না কেউ এসে মহল্লা থেকে বন্ধু বান্ধবরা মিললে সেদিন আপনাকে বুঝাইছে যে খাজা সাহেব আজ থেকে কিন্তু আপনি বালে? তো উনি ইংরেজি শিক্ষিত মানুষ, লখনৌর এক সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্ব, কিন্তু দারুণ মজাদার লোক ছিলেন ওই মানুষটা। হাকিম মোহাম্মদ তার মজাদার মেজাজের দিকে খেয়াল রেখে তাকে এইরকম প্রশ্ন করছেন, আপনি বালে হয়েছিলেন যে আপনি গিটার পেয়েছিলেন? তো খাজা সাহেব রহমতুল্লাহ আলী বললেন, হজরত জি যে মানুষ বালে হয় সে তো টের পায়, পুরা শরীর মাথা থেকে পা পর্যন্ত এমন এক শিহরণ জাগে, এমন এক জোয়ার পয়দা হয় যার কারণে মানুষ আপনাতেই বুঝে আমি বালে। কোন স্কুলে এটা এই সাবজেক্ট পড়া লাগে না, ভার্সিটি থেকে এটা পড়া লাগে না, যার যারটা শেষে বুঝেই ফেলে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেহ যখন বালেগ হয় মানুষ টের পায়, আর রূহ যখন বালেগ হয় সে ওলি আল্লাহ টের পায়। একটা হলো দেহ বালেগ হওয়া, দেহ বালেগ হলে শরীরে টের পায়, রূহ যখন বালেগ হয়ে যায় মানে আল্লাহ আল্লাহর নূর পেয়ে যায়, আল্লাহর সঙ্গে খাস সম্পর্ক পয়দা হয়ে যায়, সে রূহ খবর হয়ে যায় যে আমি আল্লাহকে পেয়ে গেছি। আল্লাহকে যে পেয়ে যায় সে আল্লাহ ছাড়ার কোন পথে হাঁটতেই পারে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ ছাড়া ওই লোকেরা আর আপনি কোটি কোটি ডলার দিল ওরা আর সিনেমা হলে নিতে পারবেন না যে আপনি এরকম করেন কেন, আপনার তো পয়সা করি নেই, আমি আপনাকে 10 কোটি ডলার দিব খালি সিনেমা হলে গিয়া ওই দরজাটা দ্বারা খালি একটু বুকি দিয়েন, এটা কি আপনি পারবেন না হে বড়পীর জিলানি? এটা কি হযরত বড়পীর জিলানি রাজি হবেন? করছেন কেন না, সারা জাহান সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিতে প্রস্তুত, কিন্তু আল্লাহ পাকের এক বিন্দু অসন্তুষ্টির কাজ করতে কোনোভাবেই প্রস্তুত না। ভারতের এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার হযরত মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে নিস্পতি সি কা নাম হ্যায়, নিস্পতি সি কা নাম কে উনকি গলি সে আপ নিকলনে না পাইয়ে, তুমি যে ওলি আল্লাহ তার প্রমাণ তুমি এইভাবে পাইবা যে তুমি যতই চেষ্টা করো মাওলার গলি থেকে আর বের হইতে পারো না, ঘোরাঘুরি করো দেখো যে মাওলার গলিতে আছে, আবার আরেকটা ঘুরুন দিলা পরে দেখলা যে মাওলার গলিতে আছে। একবার আমি যখন ঢাকার বরিশাল মাহমুদিয়া মাদ্রাসায় পড়ার পর আমি যখন ঢাকাতে লালবাগ মাদ্রাসায় ভর্তি হলাম, তো আল্লাপাকের ইচ্ছা ছাত্র জীবনে কিতাবাদি নিয়েই আলহামদুলিল্লাহ দুই বে থাকার আল্লাপাক তৌফিক দিছিলেন, বাইরের ঘোরাঘুরি ঝামেলা থেকে আল্লাপাক উস্তাদদের বরকতে হেফাজত করছেন। তো আমি চকবাজারে যাব, লালবাগ শাহী মসজিদ থেকে চকবাজার তো কাছে, তা আমি চকবাজারে যাব তো পুরো কিছু কেনাকাটার জন্য, মানে কোনো কিতাব কিনবো না কি কিনবো, মাদ্রাসারই কোনো জরুরি দরকারি জিনিস কিনতে যাব। কিন্তু আমি ভাবলাম যে আমি তো চিনি না রাস্তা, তো কি করি, তো কোনো সাথী যদি নিয়ে যায় যে চিনে, তো সমস্যা হবে এই, ওই সাথীর আবার আরেকদিন কোনো দরকার হলে ও বলবে যে চলো আমার সঙ্গে, তো ওই দিন তো আমার পড়াশোনার ক্ষতি হবে। তা কাজে আজকে আমি কষ্ট করে নিজেই যাই, আর না হলে আরেকজনকে নিয়ে গেলে আমার আজকে ক্ষতি না হলেও আরেকদিন ক্ষতি হবে। হ্যাঁ, সেজন্য আমি নিজে একলা একলাই না চিনা সত্ত্বেও গেলাম, লোকদের জিজ্ঞেস করলাম রাস্তায়, ভাই চক বাজার কোন দিক যাবো, বলে এইদিক যান। তো এই চিপা গুলি খালি, গুলি দিয়া এইদিক যান সেদিক যান। তো আমি আর কত জিজ্ঞেস করি, একটা অনুমান করে যে যখন যাইতেই আসি এইটার মাথায় হবে চক বাজার। ঘুরতে 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 পরে আয়সা এতগুলো গলি পার হয়ে আয়সা দেখি কি শাহী মসজিদ, মানে যেই লালবাগ মাদ্রাসা সেই লালবাগ মাদ্রাসা আবারও। এখন এত বিরক্ত লাগলো আর শরমও লাগলো যে কিরে এত ঘুরলাম আর আমি এত কষ্ট করে সেই আবার শাহী মসজিদ সেই লালবাগ মাদ্রাসা। আর পরে আর কাউকে জিজ্ঞেস করি না, এগুলো আল্লাহ যা করে আবার যাই ওই গলি দিয়ে, যেখানে যেদিক দিয়ে আগে ঢুকছিলাম আবার যাইতে থাকলাম যাতে করে আমি চক বাজারে পৌঁছতে পারি। আমার প্রিয় বন্ধুরা, তো আমি যেরকম হাজার চেষ্টা করার পরও কোন গলি পাল্টাইতে পারিনি, ঘুরে ঘুরে আইসা শেষ রেজাল্ট হলো আমি শাহী মসজিদ আর লালবাগ মাদ্রাসা। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ যাকে নিজের ওলি বানান, আল্লাহর কসম সেই বান্দার চরিত্র এমন হয় যে সে যেদিকেই ঘুরে খালি আল্লাহর গলির ভিতরেই ঘুরে, এর বাইরে তার যাওয়ার কোনো রাস্তাই থাকে না। আপনারা সবই কি শহরের লোক না কিছু গ্রামের লোকও আছেন আমি জানি না, হয়তোবা গ্রামের লোক অনেকেই থাকবেন, গাঁও গ্রামে দেখবেন যে গরু পালে না মানুষে, গরুরে কৃষক সকালবেলা নিয়ে যায় ক্ষেত খামারে কাজ কাম করে, পরে ওরে ঘাস খাওয়ায়, বিকালবেলা প্রায় গ্রামের লোকেরা বিকালবেলা গরুরে ঘাস খাওয়ায়, তিন চার পাঁচটা ছয়টা গরু থাকে গরুরে ঘাস টাস খাওয়ায়। সন্ধ্যা হলে গরু বুঝে যে এখন কিন্তু আমার খড়ে যাওয়া লাগবে, যেই যেই গোয়ালে আমাকে রাখে সেখানে আমার যাওয়া লাগবে। যে গরুর আস্তে আস্তে ওটা নিজে আওয়াজ দিয়ে পরে নিয়ে হাঁটা আরম্ভ করে, হাঁটতে থাকে, এর মধ্যে এক লোক হাঁটতে থাকে হাঁটতে থাকে, হঠাৎ এক পুরানা লোক কোনো ব্যয় রাস্তার মধ্যে হঠাৎ দেখে, আসসালামু আলাইকুম ব্যয় কি, আরে আপনি এখানে করতে আসছেন, দুজনে মিললে ওখানে চৌরাস্তার মোড়ে এক জায়গায় আলাপচারিতা শুরু করছে, আরে আপনি কেমন আছেন, ব্যয় সাহেবের খবর কি কি খবর বলেন, দুপুরে খাইলেন কি দিয়া। মানুষ মহব্বতের লোক পাইলে যে আলাপচারিতা শুরু হয়, এই আলাপ সালাপে মশগুল, কিন্তু গরু যাইতেই আছে, ও তাদের কোন সেদিকে খেয়াল নেই, কিন্তু গরু যাইতে যাইতে আরেকজনের বাড়ির ঘরে গিয়ে উঠে না, উঠে কোন জায়গায়, ঠিক নিজের মালিকের খড়ে, মালিকের সেই গোয়ালে, সেখানেই যায়। আহা, একটা গরুর এতটুকু হুঁশ থাকে যে আমার ঠিকানা আমার মালিকের ঘর, আমার মালিকের গোয়াল ঘর, সেটা ছাড়া আমি কোথাও যাব না। আহ, যার সিনাতে ইমান থাকে আর ইমান তাজা আর মজবুত থাকে, সতেজ থাকে, এই ইমানওয়ালা বুঝে আমার কোন যাওয়ার ঠিকানা নাই, আমার একটাই ঠিকানা যেখানে আমার মাওলা যাইতে বলেন আমি শুধু সেখানেই যাব, আর কোন ঠিকানা নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটাকেই বলছেন নই বুজুর্গ, নিষ্পতি সি কা নাম হ্যায়, নিষ্পতি সি কা নাম, কেমন কি গলি সে আপ নিকলনে না পাই। আরে এক জায়গায় চাঁদপুরে এক জায়গায় এক লোকের বাড়িতে রাত্রিবেলা চোর ঢুকছে, তো ওদের যে কুকুরটা ছিল না সে কুকুরটাকে ধরে নিয়ে গেছে। কুকুরটাকে কিভাবে চোররা কিভাবে কৌশলে আটকাইছিল, এই সেদিন এক লোক আমাকে কৌশলটা শুনেছিল, আমাদের এক সাথী, বললাম যে কুকুরে কেমনে আটকাইল, যে কুকুর মানে চোর ডাকাত দেখলে চিৎকার করতে থাকে গর্জন করতে থাকে, ও চোর ডাকাতরা রাত্রে আসছিল, এই মালিক যে বাড়িওয়ালা তার ছেলেরা বিদেশে চাকরি করে, পয়সা খুব ইনকাম করে, আগে ছিল কুড়ে ঘর এখন বড় বিল্ডিং বানিয়েছে গ্রাম দেশে, তো উনি বললেন যে এই কুকুরটাকে ওরা কিভাবে কি করলো, পরে আর কোনো আওয়াজ শুনলাম না, যে কুকুর এত চিৎকার করে সেই কুকুরকে নিয়ে গেছে। কিন্তু উনি বললেন, ওই মালিক বললেন যে যাই হোক চুরিদারি হয়ে গেছে, সম্পদ আল্লাহ দেন, আজকে নাই আল্লাহ যেটা রিজিকে আছে কিসমত আছে আল্লাহ দিবেনি, কারণ হাদিস শরীফে আছে ইন্না নাফসান লাং তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, হ্যাঁ, যে কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত মরতে পারবে না যতক্ষণ না তার রিজিক কমপ্লিট ভোগ না করে। কোন মানুষ মরতেই পারবে না, নিজের জন্য বরাদ্দ আল্লাহর তরফ থেকে যাই দুনিয়াতে আছে পুরোটা ভোগ করার আগে মরবার কিন্তু উপায় নেই। আগে মরা যাবে না, আগে তুই সবটা ভোগ করবি পরে পরে মরবি। কি কথা বুঝেন নাই, যে এক ঘটনা আছে যে এক লোক মায়ের সঙ্গে রাগারাগি করছিল, মায়ের সঙ্গে রাগারাগি করে পরে সে এই আর খাবে না, ভাত খাবে না, তো গোসা করছে। পরে মা বাবা এখন খুঁজবে তো কি করে, তো অনেক বড় লম্বা একটা গাছ বাগানের মধ্যে ওইটার মাথায় গিয়ে উঠছে। তো মা বাবা খুঁজতে খুঁজতে ওরা আর পায় না, আরে ও এখন খাওয়ার সময় হয়েছে, ও খানা খাবে না তো আমার বাচ্চা তো মরবে, মা তো সহ্য করতে পারেন না। তো খোঁজাখুঁজি করতে করতে গিয়ে দেখে যে আল্লাহ ওই গাছের মাথায় বসে রয়েছে। এই মা গাছের মাথায় তো মা উঠতে পারে না। পরে এখন বললো যে বাবা আল তোর পায়ে ধরি, বাবা তুই নাম না, আমি নামবো না, আমি এখানেই মরবো, তোমরা আমার লোক কি জন্য গর্মাগর্মি করলা, রাগারাগি করলা। এখন মা যখন নামাইতে পারে নাই তখন মা মনে করলেন যে ঠিক আছে ওই এখানে রাইখে যাই, ওর যখন ক্ষুধা লাগবে সহ্য হবে না তো তখন ও নামবে এবং খাবে। তো ভালো খাবার দাবার সেদিন রান্না করছে, মাছ গোস্ত আরো কি কি সব, ওগুলো বেশি পরিমাণে আইনে তো ওর জন্য রাইখে গেছে। মা তো মাই, ও পারবে যদি তিন টুকরা রাইখে যায়, আট টুকরা দশ টুকরা। তো মা এরকম ভালোভাবে খাবার দাবার রান্না করে সব গাছ তোলে রাইখে তো বাসায় চলে গেছে, যে আমি দূরে যাই সামনে থাকলে হয়তো শরম লাগবে খাবে না, আমি যখন আড়ালে যাব তখন হয়তো আস্তে আস্তে নামবে তো খাবে। তো মা তো বাড়িতে গিয়া নিজের ঘরে আসেন, আর এদিকে এক বাড়িতে ডাকাতি করার পরে ডাকাতে এই বাগানের ভিতর দিয়ে পালাইতেছিল যাইতেছিল, যাওয়ার সময় ওদের লাগছে ভীষণ ক্ষুধা। পরে দেখে যে এখানে খাবার কিনে এখানে খাবার আসলো কোত্থেকে, এদিক সেদিক দেখে যে কোনো মানুষ দেখা যায় না। পরে উপরের দিকে তাকায় দেখে যে গাছের মাথায় মানুষ একটা, এই তুই নাম, তুই নাম, তুই গাছের মাথায় কি জন্য, আমরা কিন্তু ডাকাত, না নামলে তোর খবর আছে, এখন তো ভাইছে ভয় যে উপায় কি, তুই নাম এখানে, তো ভয়ে ভয়ে নামছে। পরে খাবার কিসের, বলছে যে আমার মা এরকম নারাজ হয়েছে, গোসা আমি গোসা করছি তো মা পরে আমারে অনেক বলছেন আমি রাজি হই নাই, পরে মা আমার জন্য নিজের মহব্বতের টানে খাবার এনে এখানে রেখে গেছে। পরে এখন ডাকাতদের ধর্ম হল ওরা চিন্তা করে যে আমারে মারবার জন্য বোধহয় ব্যবস্থা করছে, খাবার দাবার ইন্তজাম করছে, এজন্য যে বাড়িতে চুরি ডাকাতি করে কোন চোর ডাকাত ওই বাড়িতে কোন ক্রমেই খানা খাবে না, চাই সেটা কাচ্চি বিরিয়ানি হোক। শুনতেছেন না প্রিয় বন্ধুরা, কোনোভাবে জীবনে কাচ্চি বিরিয়ানি জোরদার চোখে দেখে নেই, ওই রকম ডাকাতি ওখান থেকে এক এক দানাও খাবে না, এই ভয়ে হয়তো এর মধ্যে বিষ মিশিয়ে রাখছে, খায় না ওরা, ওদের এই ধর্ম। তো এখন ওই ডাকাতরা ক্ষুধা লাগছে এত প্রচন্ড সহ্য করতে পারতেছে না যে একটু খাইলেই ভালো হয়, কিন্তু এর মধ্যে কি জানি হয়তো ও আগেই টের পাইছিল যে আমরা ওখানে গেছি ডাকাতি করতে, পরে আমাদের মারবার জন্য একটা কৌশল পাচ্ছে আর কিছু না, এ তুই খা এখান থেকে কিছু খা, না আমি খাবো না, আমি তো মার লোকে গোসা করছি আপনার কোথায় কি খাবো। হ্যাঁ, পরে বলো যে না তুই খা, পরে খায় না খায় না, পরে বলো যে তুই খাবি না, এই যে কিলানি আরম্ভ করছে, এই গালে কিল ওই গালে ঘুষি, কিল ঘুষি ধামাধাম এমন শুরু করছে, খাবি তো খাবি আর না হলে তোর শেষ করছি। পরে তখন নিরুপায় হয়ে খাওয়া আরম্ভ করছে। তো এক বুজুর্গ এই ঘটনা শোনার পরে বললেন, আরে রিজিকে যেটা লেখা থাকে, কিসমতে যেটা লেখা থাকে, এমনি সহজে না খাইলে কিল খায় খাওয়া, কিল খায় খাওয়া, যেটা রিজিকে আছে সেটা ভোগ করতেই হবে। বলেন এই জন্য তোমাদেরকে বলি রিজিক পাইবা না এই টেনশন করো না, রিজিক তোমরা নিঃসন্দেহে পাবে, তবে সে আল্লাহকে ভয় করো, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করো, আল্লাহ পাকের হুকুমের উপর চলো, যেটা তোমার ভাগে রিজিকে লেখা আছে সেটা তুমি কিসমতে যেটা লেখা আছে তকদিরে লেখা আছে সেটা তোমার আসবে। ও আজ মিলু ফিত তলব, এবং সে রিজিক তালাশ করতে গিয়ে হালাল হারাম সব মিলে ফেলো না এবং অস্থির হয়ে যায়ও না, বরং ধৈর্যের সাথে রিজিক তালাশ করো এবং হালাল ভাবে তালাশ করো। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি হালাল খায় আল্লাহ রসুলের কথার উপর জিন্দগি চালায়, জিন্দগি বানায় এবং সব মানুষ তার জুলুম থেকে নিরাপদ থাকে, দুর্ব্যবহার থেকে নিরাপদ থাকে, এই লোক মৃত্যুবরণ করবে, তিনি নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক মানুষের সঙ্গে মাকলুকের সঙ্গে সদাচার করার, ভালো ব্যবহার করার আমাদেরকে তৌফিক দান করেন। এখন তো যে সকল মানুষ ভালো সমাজে ভালো নামে পরিচিত, এরকম ভালো লোকদের অনেকেই যে নিজের আপনজনদের সঙ্গে ভালো ব্যবহারের অভ্যাস নাই, সন্তানের সঙ্গে দুর্ব্যবহার, বাবার সঙ্গে দুর্ব্যবহার, মায়ের সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার, দুর্ব্যবহারটাই বদমেজাজিটাই অনেকের জীবনের একটা বৈশিষ্ট্য এবং এটা নিয়ে সে গর্বিত যে আমার ভয়ে সবাই কাঁপে। আরে আমার ভয়ে সবাই কাঁপে, কিন্তু আমি আল্লাহর ভয়ে কাঁপি কিনা সেই প্রশ্ন। আমার ভয়ে সারা দুনিয়া কাঁপলে আমার কি ফায়দা, কিন্তু আমি যদি আল্লাহর ভয়ে কাঁপি নিঃসন্দেহে আমার জন্য জান্নাতের গেট খুলে গেছে। আমি যদি আল্লাহর ভয়ে কাঁপি নিঃসন্দেহে আমার জাহান্নামের দর জাহান্নাম জাহান্নামের আগুন নিভে গেছে এবং জান্নাতের দরজা খুলে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর ভয় আমাদের সকলকে নসিব করেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, তোমরা বলতে পারো কোন জিনিস লোকদেরকে জান্নাতে নিবে, কোন জিনিসের প্রভাব বেশি? এর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, একটা হলো আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সে জান্নাতে যাবে, এবং যার মধ্যে সুন্দর চরিত্র থাকবে সে জান্নাতে যাবে। দুইটা জিনিস যার আছে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যার মধ্যে আল্লাহর ভয় আছে নিঃসন্দেহে সে জান্নাতে যাবে, যার মধ্যে সুন্দর চরিত্র আছে নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। আশ্চর্য ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক হাদিসের মধ্যে এক সাহাবী জিজ্ঞাসা করছেন, এক হাদিসের মধ্যে আছে এক সাহাবী বলতেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মহল্লায় একটা মেয়ে লোক আছে, এত আমল, এই ফরজ আমল যেগুলি আছে এগুলো তো করে, ফরজ আমল যা আছে তা তো করি, তাছাড়া তার নফল নামাজ, নফল রোজা, নফল দান সদকা এত বেশি পরিমাণে। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু ওই মেয়ে লোকটার একটা মাত্র ত্রুটি হল তার জবানের ব্যবহারে মানুষ কষ্ট পায়, এই একটা সমস্যা তার মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া ফিন্নার, এত নেক আমল সত্ত্বেও সে তো যাবে জাহান্নামে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেক অনেকের প্রশংসা সারা দুনিয়া করে কিন্তু স্ত্রীর উপর সে জুলুম করে, অনেকের প্রশংসা সারা দুনিয়া করে কিন্তু নিজের সন্তানের উপর সে জুলুম করে, যে এক সন্তানকে সম্পদ বেশি দিয়ে দিল আর এক সন্তানদের সম্পদ কম করে দিল, নিজের সন্তান আছে ছেলেও আছে মেয়েও আছে, ছেলেদেরকে খুব দিয়ে দিল, মেয়েদেরকে ঠকাইতে থাকলো। সব মানুষকে জিজ্ঞাসা করলে বলে যে আমার মেয়েরা আমাকে ভীষণ ভালোবাসে, আমার ছেলেরা এত মহব্বত করে না, আমার মেয়েরা যত মহব্বত করে, কিন্তু মরার আগেই নিজেই কোন কলা কৌশলে দলিল পত্র করে দিয়ে যায় ছেলেদের নামে সম্পদের বেশিরভাগ, আর মেয়েদের জন্য এই নাম মাত্র সুতা নাতা কিছু দিয়ে যায়। এটা কি মহব্বতের পরিচয়? কি হলো? একে পালার দায়িত্ব আমার উপরে দিচ্ছেন আল্লাহ তাআলা, এই রিজিকের দায়িত্ব কি আল্লাহ পাক আমার উপরে দিচ্ছেন? কি হলো আজকে লোকদের? শুনতেছেন প্রিয় বন্ধুরা, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমরা তো জানি মহামনীষীদের কাছে শুনছিলাম যে যারা আল্লাহর হয় জান্নাতি মানুষ হয়, যারা বড় হয় যারা উঁচু হয়, তো তাদের পরিচয় হল যে তারা দুশ্মনের অন্তর আঘাত দিতে রাজি না, সানি দাম কে মর্দানে রাহে খোদা দিলে দুশ্মনা হাম না কর দন্দ তং তোরা কায় মুয়াসার সওয়াদি মকাম কে বা দোস্তানাত খিলাফাস্তু জং। হে মা হে বন্ধু, তুমি এরকম ভালো মানুষের মর্যাদা কিভাবে লাভ করা সম্ভব? তোমার দ্বারা তো তোমার আপন জনেরাই নির্যাতিত, তুমি তো তোমার কোনো আপনকে সুখে থাকতে দাও না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি হলো আজকে মানুষদের? মানুষ এরকম যে এইরকম হাজার হাজার বাপ খোঁজ করার পরে একজন এরকম বাপ পাওয়া মুশকিল হবে যে বাবা নিজের সন্তানের সঙ্গে সদাচার শিখছে, ভালো ব্যবহার শিখছে। অনেক বাবা এরকম কথাবার্তা সন্তানের সঙ্গে কথা বলতে গিয়ে এমন একটা গালি দেয়, এমন একটা কথা বলে ছেলের অন্তরটা ভেঙে চুরমার হয়ে যায়। সন্তানকে এইভাবে তিরস্কার করা, বিদ্রুপ করা, শাসন করা, এইরকম সন্তানের উপরে সীমা লঙ্ঘন করা, এটার পারমিশন কে দিছে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে তাকে তো বুঝানো যায়, তাকে বলা যায়, তাকে মহব্বতের সাথে বলা। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল লুৎফা ইয়াতি বিমা লা ইয়াতি বিল উনফ, যে তুমি কোমল ব্যবহার করলে এমন তোমার রেজাল্ট পাবে তোমার কঠোরতার দ্বারা, যে রেজাল্ট কুশ্চিনকালে তোমার পাওয়ার সম্ভব না। অনেকে মনে করে আমার বউ একটু কথাবার্তা ভালো না, ব্যবহার ভালো না, ওরে আমি শাসন করব, এমন যে সোজা করেই ছাড়ব, এই কখনো ওর মায়ের কথা বলা, ওর বাপের কথা বলে ওকে খোটা দেওয়া, তিরস্কার করা, বিদ্রুপ করা, উদ্দেশ্য হলো আমার এই কৌশল ও ঘায়েল হবে। আমার প্রিয় বন্ধুরা, নষ্টামির দ্বারা কাউকে ঘায়েল করতে পারলেই বা লাভটা কি হবে? আর যদি সহ্য করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজবান লিল মুমিনে ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, ইমানওয়ালার জীবনের কাণ্ডকীর্তি দেখলে, ইমানওয়ালাকে দেখলে আমার ভীষণ আশ্চর্য লাগে। ইমানওয়ালার জীবন দেখলে আমি একদমই অভিভূত হয়ে যাই, ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র, যে একজন ইমানওয়ালার জীবনের প্রতিটি বিষয় তার জন্য কি যে মঙ্গলজনক, কি মঙ্গলজনক, কি যে কল্যাণকর, প্রতিটি মুহূর্ত প্রতিটি পদক্ষেপ ইমানওয়ালার প্রতিটি বিষয় তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, আল্লাহর দিকে নিয়ে যায়, এবং পরকালের মস্ত বড় ধনে তাকে ধনী বানায় দেয়। হ্যাঁ, যে ইন আসাবাতু সাররা শাকার হামিদাল্লাহ ও শাকার ফাকানা খায়রাল্লাহ, যে ও যদি কোনো আনন্দদায়ক জিনিস পায়, কোনো নেয়ামত পায়, ভালো কিছু তার জীবনে ঘটে, তখন সে আল্লাহর দিকে আকৃষ্ট হয়, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ পাকের প্রশংসা করে, যে আল্লাহ আপনি দিচ্ছেন আপনার মেহরবানি, আমার এই সম্মান, আমার এই মর্যাদা, আমার অর্থ, আমার সম্পদ, আমার বিল্ডিং, আল্লাহ আপনার দান, আপনার মেহরবানি, আপনার অনুগ্রহ। সে তখন কৃতজ্ঞ চিত্তে মাথা নত করে আল্লাহ পাকের সামনে, আর আল্লাহ পাকের দিকে আকৃষ্ট হয়, ফাকানা খায়রাল্লাহ, এইভাবে পরকালের মস্ত বড় সম্পদ আর ধনের সে অধিকারী হয়ে যায়, আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্কের অধিকারী হয়ে যায়। ওয়াইন আসাবাত দররা সাহামিদাল্লাহ সাবর ফাকানা খায়রাল্লাহ, এবং যদি কোনো বিপদে পড়ে, কষ্টে পড়ে, তো আল্লাহকে স্মরণ করে আর সবর করে, যে আল্লাহ আমার জন্য ভালো কিছু করবেন, আল্লাহর দিকে তাকায় থাকে, আল্লাহর উপর তার নজর থাকে। এই মুসিবতে আল্লাহর উপর নজর করার কারণে, আল্লাহর দিকে চায়া থাকার কারণে এবং ধৈর্য ধরার কারণে তো এইটা তার জন্য পরকালের জন্য বিশাল মঙ্গলের জিনিস হয়ে যায়, মস্ত বড় দামি সম্পদ হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, পাখি দুই ডানাতে উড়ে, ভারতের এক বুজুর্গ মৌলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদ রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজের জমানা নকশবন্দিয়া তরিকার বুজুর্গানের শীর্ষস্থানীয় ওলি ছিলেন, সেই বুজুর্গ তিনি বলতেন যে, আমার ভাই মুসলমান, তুমিও কি উঠতে চাও মহান আল্লাহর দিকে, তাহলে কিন্তু তোমারও দুইটা ডানা লাগবে, পাখির মতো সেই দুইটা ডানা দিয়া তুমি এই আকাশে না আরশে আজম পর্যন্ত তোমাকে উঠতে হবে, আরশে আজমের মালিক আল্লাহ পর্যন্ত উঠতে হবে। সেই দুইটা ডানার নাম হল, এক ডানা হল শুকর, আর এক ডানা হল সবর। শুকরের এক ডানা আর সবরের এক ডানা, এই দুই ডানা যার জিন্দগিতে থাকবে, উঠতে উঠতে সে আল্লাহ পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে, সে আল্লাহর ওলি হয়েই যাবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক এক ঘটনা এরকম, পানি খাও, একটা এরকম ছোট ঘটনা মনে হলো, এক বাস্তব ঘটনা, কোন কিসসা এমনি গল্প না, বরং বাস্তব ঘটনা। এক বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন, ভাই এদিকে দিতে পারো না, উল্টা দাও, এইভাবে দিশাটা ধরে কিভাবে, এক বুজুর্গ ছিলেন বহুত বড় ওলি আল্লাহ, কিন্তু বউ পাইছেন বড় টেড়া মেজাজের, বড় বেশি ঝামেলা বিটগুটে মেজাজের, তো এমনি বাইরে গেলে সবাই হাতে চুমা দেয়, হজরত হজরত বলে, এবং হজরতজি আমার জিকির বাতলাইয়া দেন, এই গুনা আমার ছুটবে কেমনি, তো দোয়া করে দেন, নানান রকমের কথা বলে, দিলটা খুশিতে বাগ বাগ হয়ে যায়, হা সব মুসলমান ভাইরা আমাকে কত মহব্বত করে, খুব খুশি লাগে। সব সব কিছুর শেষে, মজলিস যখন শেষ, এখন রাত্রিবেলা এশার নামাজ পড়ে বাসায় যাওয়া লাগবে, তখন করে যা গুর 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 করে, যে আল্লাহ কি হবে তো কি, বাসায় গিয়ে মানে যন্ত্রণা, বাসায় গেলে আর সুবিধা না। তো এইভাবে বয়স পার হয়েছে, বুড়া হয়ে গেছেন, কিন্তু যন্ত্রণার কোন কুল কিনার আর হচ্ছে না। আল্লাহর কাছে বহুত দোয়া করেন যে আল্লাহ আমার হজে নেন, আল্লাহ আমার উমরা নেন, আল্লাহ দয়া করেন আপনার ঘর দেখান। কিছুদিন পরে এক আল্লাহর বন্ধু আয়েশা বলল যে হুজুর আমার একটু দরখাস্ত কি, একটু কষ্ট করে যদি হুজুর একটু হিম্মত করেন, শরীর তো আপনার দুর্বল, একটু আল্লাহর ঘর দেখে আসতেন, উমরা করে আসতেন, খরচটা আমি দিতাম, মেহরবানি করে গ্রহণ করলে বড় খুশি হইতাম, আমার প্রতি আপনার এহসান এবং অনুগ্রহ হইত সেটা। আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে, এই গিয়ে উমরা করে আসছেন। তো আইসা সবাই ভিড় মুসাফা করে হুজুর থেকে দোয়া নেয়, তাজা তাজা উমরা, তাজা তাজা হজ, আল্লাহ নূর ভরা, আল্লাহর ঘরের কাবা শরীফের নূর, মদিনা শরীফের নূর তার চেহারায় তার রুহে লেগে আছে দোয়া লো উনার থেকে। যাই হোক, সে বাসায় গিয়ে উঠছে, দেখা যায় মেজাজ গরম, বাসায় গিয়ে হাজির হয়ে দেখেছি কি আল্লাহর ঘর দিকে আসছি, এখন তো তুই একটু সোজা হইতে পারতি আজকে এক দুই দিনের জন্য, তাও এরকম। কিন্তু ওলি আল্লাহ মানুষ, আল্লাহ পাকের বড় ওলি, এই জন্য চুপ করে থাকেন, সহ্য করেন, যা সবর করি। কারণ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে মেয়ে লোকদের আল্লাহ পাক জ্ঞান বুদ্ধি পুরুষের তুলনায় কম দান করছেন, এজন্য যার কাছে আছে দশ টাকা তার কাছে তুমি দশ লাখ টাকা চাইলে সে দিবে কোত্থেকে। ওরে আল্লাহ যখন জ্ঞান বুঝ কম দিচ্ছেন, তো ওর কাছে তার তার যে পরিমাণ তার কাছে আছে তার চেয়ে বেশি তুমি চাইতে যাওয়া, এটা কিভাবে হইতে পারে? তার মানে কি যে তোমরা ওদের জীবনের ভুল ত্রুটি যাই হয় সহ্য করতে থাকবা, এর দ্বারা আল্লাহ খুশি হবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। যাই হোক, তো ওই বুজুর্গ ওলি আল্লাহ যিনি ছিলেন বহুত বড় ওলি আল্লাহ এবং বড় মাপের আলেমে দিনও ছিলেন, তো উনি এসেছেন একদিন আল্লাহ পাকের নিকট দোয়া করছেন যে আল্লাহ তো আমি কোনোভাবে বউটারে সামলাইতে, আমার ওয়াইফকে লাইফ মেম্বারকে সামলাই দিতে পারলাম না, তো আপনি নবীদেরকে মর্যাদা দেন, অলৌকিক ঘটনা বলি দেন, যেটা দেখে উম্মত মনে করে যে তার এত বড় অলৌকিক ঘটনা যে তার তার জন্য আল্লাহ দুইয়ের মধ্যে রাস্তা দিয়ে দিলেন, লাঠি দিয়ে বাড়ি মারলে পাথর ভেঙে চুরমার হয়ে যায়, হ্যাঁ না, যে কেসা কেসা মামলা এরকম। তো নবীদেরকে আপনি মর্যাদা দেন, উলিদেরকে কারামত দেন, তো আল্লাহ তো আপনার কাছে ফরিয়াদ, আমাকে এমন একটা কিছু দেন যে আমার স্ত্রী যেটা দেখলে মনে করে যে সত্যি বলি আল্লাহ, আল্লাহর সঙ্গে তার স্পেশাল বন্ধুত্বের সম্পর্ক আছে, তাহলে যদি একটু মাথা নত করি এতে আমার সুবিধা হবে, যে বাসায় গেলে যে একটা যন্ত্রণা, মনটা ভালো লাগে না, ইবাদত বন্দীকে একদম প্রাণ খুলে করতে যে একটু কষ্ট হয় আমার, এই বাধাটা দূর হয়ে গেল, আপনি আমার একটা কারামত দেন। আল্লাহ পাক দোয়া মঞ্জুর করছেন, পরে একটা কারামত দিচ্ছেন যে তুমি এক কাজ করো, তুমি এরকম এক জায়গায় গিয়ে বিসমিল্লাহ করে উড়াল দাও, আকাশের দিকে উড়বা, যখন উড়বা তো আমার কুদরতে তোমার উড়বার তৌফিক হবে, উড়তে থাকবা উড়তে থাকবা উড়তে থাকবা, তো উড়তে থাকলে তো বাড়ির উপর দিয়ে গিয়ে উড়বা, তো তোমার বিবি যখন দেখবে আল্লাহ রে এইরকম উড়ে, তো তখন তো সে মনে করবে কত বড় কারামত, তো তুমি যেটা চাইছো সেটা তুমি পাই গেলা, তোমার বিবিরে দেখাইতে চাও যে তুমি যে বহুত বড় ওলি আল্লাহ, তারপরও যেন সে অন্তত মাথাটা নত করে, একটু ঘরের পরিবেশটা শান্ত হয়, তোমরা যেন শান্তি পাও। আচ্ছা চলো ঠিক আছে, আমি মঞ্জুর করলাম, তুমি উড়ো। তো এই বুজুর্গ ওলি আল্লাহ বাড়ির থেকে এক জায়গায় দূরে গেছেন, গিয়া পরে ওই যে বিসমিল্লাহ করে উড়াল দিছেন, উড়তে উড়তে চতুর্দিকে মহল্লা ব্যাপী, এবং যারাই যায় আল্লাহ একবার, এত উপরে তো বোঝা যায় না আল্লাহ কি এটা মানুষ যাইতেছে উড়ে বাতাসের উপর দিয়ে, তো বহুত বড় ওলি আল্লাহ। যাই হোক, উনি উড়তে উড়তে পরে নিজের বাড়ির উপর গেছেন, মনে হয় মহল্লার মনে হয় বিচ্ছিন্ন কোনো আলাদা বাড়ি ছিল, তো ওইখানে গিয়া ওই বাড়ির উপর দিয়ে খালি চক্কর দিতেছেন চকর দিতেছেন। দিনের বেলা বউ উঠানের মধ্যে কাজ কাম করতেছিল, পরে কিরে ছায়া ছায়া কিসের লাগে, উপরের দিকে তাকায় দেখে যে এরকম এক মানুষ উঠতেছে, তখন বলে আল্লাহ, জীবনে বড় একটা আরজু ছিল, সাধ ছিল যে আল্লাহর কোন ওলি যদি দেখতাম, আজকে আল্লাহ দেখাইলেন। কিন্তু উপরে তো তা তো বোঝা তো যায় না কে না কি, একটা মানুষ যে উঠতেছে সেটা বোঝা গেছে, কিন্তু মানুষটাকে তা তো আর বোঝা যায় না। যাই হোক, ওই যখন উনি উপর থেকে দেখছেন যে বউ উপরের দিকে তাকায় তাকায় দেখে, তখন খুব খুশি হয়েছেন যে আরো কিছু কোন চক্কর দিতে থাকছেন যে ওর মনে এটা বসুক। পরে আস্তে উড়াল দিয়ে সেখান থেকে দূরে সরে গেছেন, গিয়া ফের এক জায়গায় নাইমিয়া তা আস্তে রাত্রিবেলা এসে নামাজ পড়ে পরে বাসায় আসছেন। তা আসলে পরে তখন দেখেন যে পরিস্থিতি কি, কোনো কিছু বলে টলে কিনা, তো অপেক্ষায় আছেন। তো খানা দানা দিয়া স্বামীকে খাইতে দিয়ে পরে এখন ওখানে বসে বসে নানান আল্প আলাপ করে, গোলার বড় জোর আজকে ভোর বলো গোলার বড় জোর, এই ওলি আল্লাহ ফুরাও সারা জীবন ধরে আমার কাছে তুমি একটা ওলি হয়েছ। আর ওলি কারে কয়? আল্লাহ আজকে দেখার তৌফিক দিছে। ওলি কারে কয়? হ্যাঁ, এই দুই চোখ আজকে ধন্য যে আল্লাহ আল্লাহর একটা ওলি দেখছি। কি ব্যাপার? বলে এই যে উঠানের উপরে এক আল্লাহর ওলি আসছিলেন আর খালি চক্কর দিতেছিলেন, খালি চক্কর দিতেছিলেন। পরে হুজুর যখন দেখলেন যে এটা একদম সত্যি সত্যি উলি আল্লাহর রূপে সে মাইনে নিছে, স্বীকার করছে এবং সে ভীষণ খুশি এবং আপ্লুত, তখন এই সুযোগে তিনি তখন বললেন যে আরে ও তো মাই হিতা, আরে সেই উঠতে যারা দেখছে সে তো আমি ছিলাম। তাই নাকি? হ্যাঁ। ও হো, যাবি তোমায় কহ কে টেড়ে টেড়ে কে উড় রাহা থা। আর আমি তখন থেকেই টেনশন যে ওলি আল্লাহ ভালো কথা, কিন্তু উঠতেছিল যে টেড়া টেড়া, সোজাভাবে উঠতে পারে না, আঁকা বাঁকা আঁকা বাঁকা। আমি ভাবলাম যে ওলি যদি হবে ঠিকভাবে উড়বে, কিন্তু টেড়া টেড়া উড়ে কেন? এইটা কি কারণটা কি? ও তো সে তুমি ছিল, এই কারণেই তো ঘটনা হয়েছে। তখন ওই বুজুর্গ ভাবলেন যে আল্লাহ, এইরকম একটা বিষয় দিয়ে ওরে আমি কাজ করতে পারলাম না, নত করতে পারলাম না, আর কি বলে এটা বাদ দিয়ে দিছে, যা সবর করি এই কাটাই, সবর করি এবং আল্লাহ পাকের নেয়ামতের শুকর করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক লোক আমার কাছে আসছে, জেনারেল শিক্ষিত, ইংরেজি শিক্ষিত মানুষ, অনেক উচ্চ শিক্ষিত, বড় উনি খুব বিরক্ত হলেন এবং বললেন যে আমার স্ত্রী এত জ্বালাতন করে, কথা শোনে না, কিচ্ছু না, পরে আমি এটাকে বিদায় করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তো আমার একজন বুদ্ধি দিছেন যে আপনি যাই করেন উনার সঙ্গে একটু পরামর্শ করে নেন, আপনার কথা খুব বলল, আপনাকে লোকটা মানে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তো আমি পরে উনার কথার কারণে আপনার কাছে আসছি যে আমার এই সিদ্ধান্ত, আপনি এ ব্যাপারে কিছু বল, যদি আমাকে একটু পরামর্শ দেন। পরে আমি বললাম যে ভাই, যে স্ত্রী তো মস্ত বড় নেয়ামত, হ্যাঁ অনেক বড় নেয়ামত, আল্লাহ পাক যদি স্ত্রী না দিতেন তো এই এই স্বামী স্ত্রীর জীবনটা যেভাবে মানুষ কাটা, এইরকম আচরণ যদি বাইরে কোথাও প্রকাশ পায় তো মানুষ তো ঠুন্ডা পিসা দিয়ে পিটাইত, জায়গায় জায়গায় ঝাড়ু মারত, তাই না, ঝাড়ু দিয়ে পিটাইত, রাস্তা রাস্তায় দৌড়াইত, শয়তানটারে ধর, শয়ত কবিস্তারে ধর। আমার প্রিয় বন্ধুরা, স্ত্রীর কারণে তো আল্লাহ পাক এ রাজা বাদশাহদের মতো সম্মানের মর্যাদার জিন্দগি দান করছে। সেই স্ত্রীর জীবনে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তো সেটাকে সহ্য করে নেওয়া আমাদের কর্তব্য। হ্যাঁ, সাময়িকভাবে যদি দুই কথা হয়ে যায় পরে আবার এটাকে মিটমাট করে নেওয়া চাই, এটাকে এত লম্বা বানানো, এত দীর্ঘ বানানো, এটা কোনো ক্রমেই ঠিক না। পরে আমি বললাম যে আমার ভাই, সত্য কথা হল যে আল্লাহ পাক স্ত্রী মানে কি? আল্লাহ পাকের এক বান্দি, আমরা তো আল্লাহর এক বান্দি, আল্লাহ পাক যে দিচ্ছেন এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আমরা আল্লাহ পাকের এক বান্দিকে নিজের জীবনের সাথী সঙ্গিন রূপে পাওয়ার যোগ্যতাও আমাদের নাই। না তো এটা যখন বললাম, শিক্ষিত লোক তো আস্তে আস্তে মাথা নত করলেন। পরে কিছুক্ষণ পর বললেন যে আমার বুঝে আসছে, আমি যা করছি আমার জীবনে ভুলই করছি। তা আমি বললাম যে যে পুরুষের জ্ঞান আল্লাহ পাক বেশি দিচ্ছেন না মেয়েদের জ্ঞান বেশি দিচ্ছেন? বললেন যে পুরুষের জ্ঞান বেশি, তো যার জ্ঞান বেশি, বুঝ বেশি, তো তার ধৈর্য বেশি থাকা উচিত। তো সেই ধৈর্যের পরীক্ষা আমাদের কি উত্তীর্ণ হতে হবে না? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু আমাদের জীবনের সর্ববিষয়ে রহমত দান করেন, যে জীবন পথ চলা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন। এক বুজুর্গ ছিলেন, তো তার এই বুজুর্গ বহুত বড় ওলি আল্লাহ, বহুত বড় মাপের ওলি আল্লাহ। তো যৌবনকাল আল্লাহ পাক এই বুজুর্গের অন্তরে ঢাললেন যে এবাদত বন্দেগী করেন, তো তার অন্তরে ঢাললেন যে অমুক জায়গায় অমুক এলাকাতে একটা মেয়ে আছে, তার বিয়ে হয় না, এই কারণে যে তার ব্যবহার ভীষণ খারাপ, এত গুসা, এত বদমেজাজি যে কোন ক্রমে সে নিজেকে সামলাইতে পারে না। হে আমার বান্দা, যদি তুমি আমার এই বান্দিকে নিজে গিয়ে আগায়া প্রস্তাব দিয়ে বিয়ে করো তো এমন বড় ওলি আল্লাহ বানাবো সারা বিশ্বে তোমার সম্মান মর্যাদার ডঙ্কা আমি বাজায় দেব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো ওই বুজুর্গ মানুষটা তিনি সেই এলাকায় গেলেন এবং ওই মেয়েটার বিয়ের প্রস্তাব দিলেন, এলাকার সব মানুষ তাকে চিনে, বলে হায় হায় আপনি এটা কি করতেছেন, আপনার ঘরে জঞ্জাল নিয়ে যেতেছেন? বলে আমার এইসব শোনাবেন না, আমি তারই বিয়ে করব। তো কারো কথা শুনে নাই, তো যাই হোক, পরে ওনাকে বিয়ে করে বাড়িতে আনছেন। আর আল্লাহ পাক তার ইজ্জত বাড়াইয়া দিচ্ছেন, সম্মান বাড়াইয়া দিচ্ছেন, মর্যাদা বাড়াইয়া দিচ্ছেন। তো একদিন কাবুলিওয়ালার নাম শুনেন নাই, আফগানিস্তানের কাবুলের কাবুলি, কাবুলি আসা হুজুরের কাছে মুরিদ হয়েছে, হুজুরের কাছে খানকাতে থাকে, আল্লাহর মহব্বত শিখে, সুন্নত শিখে, দিন শিখে, জিকির শিখে, তাকওয়ার জীবন শিখে। তো একদিন ওই হুজুর তারে বললেন যে বাবা এই বেলা তো অনেক হয়ে গেছে, ক্ষুধা লাগছে, তুমি বাসায় যাও, আমার বাসার দরজার সামনে গিয়ে আওয়াজ দিও, আম্মা জান নাস্তা দেন, তো নাস্তাটা নিয়ে আসো, আমি এখানে নাস্তা খাইনি, আজকে আর বাসায় যেতে পারবো না। তো ওই কাবলি সে মানে খুশির চোটে হুজুরের খেদমতের সুযোগ পাইলাম, গিয়া দরজার সামনে, বাড়ির দরজার সামনে গিয়ে হাজির, বলছে আম্মা জান হুজুর কেবলার জন্য ওই যে নাস্তা দেন। এই তোর কেবলা শয়তানটা আবার কেবলা হয়েছে কবে, ওটা আবার হুজুর হয়েছে কবে, এই যে গালাগালি বোকাবুকি আরম্ভ করছে, পুরা ঘর কাঁপাইয়া দিছে। কাবলির তো মাথা, কাবলিওয়ালারা তো ওরা তো পাঠান, মাথা গরম হয়ে যায় জলদি, সে তো এমন খেপা খেপছে যে আজকে আমি একটা চরম শিক্ষা দিয়ে যাব। পরে হঠাৎ খেয়াল হলো যে শিক্ষা দিব কার, এ তো আমার হজরতের বউ, শিক্ষা দিব কার। পরে যাই হোক অনেক কষ্টে সহ্য করে দাঁড়ায় থাকছে সাইড হয়ে, যাই হোক উনি নাস্তা দিয়ে দিছে, নাস্তা দিয়ে দিলে তখন নিয়ে গেছে, গিয়া বললেন যে হজরত কি এটা আপনি ঘরে রাখছেন, এইরকম আপনার দুনিয়ার যত গালাগালি করে। আমি বললাম হজুরকে নাস্তা দেন, হজরতের নাস্তা দেন, সে বলে যে শয়তানটা আবার হজরত হয়েছে কবে। হ্যাঁ, তো এইরকম মানুষকে আপনি ঘরে রাখছেন। তো তিনি ওই বুজুর্গ তখন বললেন যে তোমাদেরকে আমি ডাকছিলাম আমার কাছে আসার জন্য, না তোমরা আসো কেন, যে আল্লাহর আপনি আল্লাহর বলি তো অন্তর টানে আপনার কাছে আসার জন্য, আপনার দেখলে অন্তর জুড়ে যায়, আল্লাহর মহব্বতের দৌলত নসিব হয়ে যায়। আর মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হিম অপর ইল্লাকে বাপর হায় শেখ তাবিবিনি কররুফর হায় শেখ, হে মানুষ তুমি যদি আল্লাহকে পেতে চাও কোন আল্লাহওয়ালার কাছে যাও, সে আল্লাহওয়ালার রুহের তাপে তুমি আল্লাহ পর্যন্ত উঠতে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ ছিলেন, বারো বার যিনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে স্বপ্ন দেখছিলেন, তিনি বলতেন যে আম ওয়ালে সে আম মিলতা হ্যায়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হ্যায়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হ্যায়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হ্যায়। আমার ভাই আমওয়ালার কাছে গেলে আম পাওয়া যায়, কাপড়ওয়ালার দোকানে কাপড় পাওয়া যায়, মধুওয়ালার দোকানে মধু পাওয়া যায়, কোন সচ্চা আল্লাহওয়ালার নিকট গেলে তখন আল্লাহকে পাওয়া যায়। হ্যাঁ না, তো আমার ভাইয়ের জন্য সে ওই বুজুর্গ বললেন যে তোমরা যে আমার কাছে সারা দুনিয়া থেকে আইসে এখানে ভিড় করো, আমার কি যোগ্যতা, আমি যে আল্লাহর এক বান্দি আমার ঘরে থাকে, দিন রাত আমার সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে, আমি সহ্য করতে থাকি, তার উসিলাতে আল্লাহ পাক আমাকে এত ইজ্জত দান করছেন, সারা দুনিয়া থেকে আল্লাহর বান্দারা আমার নিকট আসতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, দুই জিনিস, একটা হলো শুকর আর একটা সবর, এই দুই সম্পদ যার হাতে থাকে তো আল্লাহ পাক তাকে অনেক বড় বানান, অনেক বড় বানান, অনেক ঊর্ধ্বে উঠান। আল্লাহ তাআলা এই দুনো আমল আমাদের সকলকে সকলের জীবনে নসিব করে দেন। নেয়ামতের দাম্বিক হইতে নেই, নেয়ামত পাইলে শুকর গুজারি করা চাই। কি বলবো, যাই হোক এক ঘটনা মনে পড়ছিল, সেটা আর এই মুহূর্তে বললাম না। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে পশু বানাইতে পারতেন, মানুষ বানাইছেন, মানুষ বানায় ফের আল্লাহ পাক মুসলমান বানাইছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ বিহামদি, এই নেয়ামতের শুকর গুজারি কিভাবে সম্ভব আমার প্রিয় বন্ধুরা? কিন্তু সে মুসলমান হওয়ার পরে মুসলমানের কাজ হলো এই যে যেদিকেই তাকায়, যেদিকেই বসি, যেখানেই আড্ডা দেয়, যেখানেই কথা বলি, সব সময় সর্বত্র এক খেয়াল রাখি যে আমার আল্লাহ আমার উপর নারাজ না হন, আমার আল্লাহ আমার উপর এক মুহূর্তের জন্য অসন্তুষ্ট না হন। দুই চোখ দিয়ে রাস্তার ভিন নারী যাইতেছে, তাদের দিকে তাকাইলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনাল আইনি আন-নজর, একটা মানুষ জীবনে কোনদিন জিনার কাজ করে, জিনা করে নাই, সে এটাকে ঘৃণা করে, কিন্তু সে ভিন নারীর উপর নজর করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভিন নারীর উপর নজর করা এটা একটা জিনা, নাউযুবিল্লাহ তাআলা মিন জালিক। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লানাল্লাহু নাযিরা বাল মানজুরা ইলাইহি, যেই পুরুষ ভিন নারীর উপর নজর করে লানত হোক তার উপরে, যেই নারী ভিন পুরুষকে নিজেকে দেখার সুযোগ দেয় লানত হোক তার উপরে, নাউযুবিল্লাহ তাআলা মিন জালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষের জন্য, মাখলুকের জন্য ছিলেন, সারা সৃষ্টির সমগ্র সৃষ্টির জন্য ছিলেন রহমত আর রহমত, দয়াই দয়া। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মের জন্য বদদোয়া করেন সেটা কত খারাপ জিনিস। তাহলে এই কু নজর কু দৃষ্টি কত খারাপ জিনিস। আমার মুর্শিদ আরে বিল্লাহ মাওলানা শাহকীম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমার জীবনের এটা অভিজ্ঞতা যে যে লোকটার চোখ দুইটা হেফাজত করে গুনাহ থেকে, সে সিদ্দিকীনের মর্তবার ওলিয়াল্লাহ হয়ে যায়, সবচেয়ে বড় মাপের ওলিয়াল্লাহ হয়ে যায়। হযরত হাকিমুল মাওলানা আসফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই মুসলমান, অনেক আমল অনেক ইবাদত যদি করতে নাও পারো তো কমপক্ষে গুনার কাছ থেকে বিরত থাকো। যে তুমি যদি এইটুকু ইবাদত করো যে গুনাহ করলা না, তো এক একটা গুনাহ থেকে বাঁচা, এক একটা গুনাহ থেকে বিরত থাকা লক্ষ লক্ষ নফল ইবাদত থেকে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এই চোখ দুইটাকে হেফাজত করি, কান দুইটাকে হেফাজত করি, জবানকে হেফাজত করি, অন্তরাত্মাকে হেফাজত করি, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করি। কালকে আমাদের এই সবকিছুর ব্যাপারে প্রশ্ন হবে, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ পাকের সামনে, তখন আমাদের কি উত্তর হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামস, পাঁচ জিনিসের কদর করো পাঁচ জিনিসের আগে, সিহাতাকে ক্বাবলা সাকামিক, তোমার এই স্বাস্থ্যের কদর করো, শরীরটা কদর করো অসুস্থ হয়ে পড়ার আগে। কি কদর করো? এই শরীর দিয়া স্বাস্থ্য দিয়া আল্লাহকে ডাকো, আল্লাহর ইবাদত করো, এখনই তুমি জান্নাত কামাই করে ফেলো। ও সাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনের কদর করো বৃদ্ধ হওয়ার আগে। যৌবনের কি কদর করবা? এই যৌবন এখন এই নামান পাঁচ ওয়াক্ত নামাজে দৌড়, আজান হলে দৌড়, মসজিদে গিয়া পয়লা কাতারে হাজির, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। এবং ইবাদত বন্দেগী আল্লাহ পাকের হুকুম তামিল, এই যৌবন কাল শরীরটা ভালো আছে, এই উজু করে গিয়েই মসজিদে বসে কোরআন শরীফটা খুলে একবার সুরা ইয়াসিন শরীফ পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন কালবুন কালবুল কোরআন ইয়াসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সব জিনিসের একটা অন্তর আছে, আর কোরআনের অন্তর হল সুরায় ইয়াসিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন শরীফ পাঠ করে, কোরআনে কারিম দশবার খতম করার সব আল্লাহ পাক তাকে দান করেন। কয় মিনিট লাগলো সুরা ইয়াসিন শরীফ পড়তে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, তোমরা পারবা এটা আমল করতে যে প্রতিদিন কোরআন শরীফের 1000 আয়াত পড়বা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ইয়াস্তাতিউ যালিকা, এই রোজ প্রতিদিনই এরকম নিয়ম করা যে 1000 আয়াত আমি পড়বো কোরআন শরীফের, এটা তো মুশকিল লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আচ্ছা, প্রতিদিন কি আল্লাহুকুমুত তাকাসুর সূরা একবার করে পড়তে পারবা? সাহাবায়ে কেরাম বললেন যে এটা তো সুযোগ আমল, এটা কে না পারবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুমিন কোন মুসলমান যখন একবার আল্লাহুকুমুত তাকাসুর সূরা পড়ে, আল্লাহ পাক পবিত্র কোরআনের 1000 আয়াত পড়ার সওয়াব তাকে দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা সময় তো চলে যায়, আহা যদি আমল করি কি যে কাজের কাজ হয়ে যায়। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, যে মুমিন বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ পড়ে, তো এই আলহামদুলিল্লাহ এত দামি, এত ভারী, এত বড় আমল আর ইবাদত যে এর নেকিতে মিজান পাল্লা একদম পরিপূর্ণ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এত দামি আমল, আর যদি বান্দা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা মিলে একবার পড়লো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন এই কালেমার ওজন এত বেশি, নূর এত বেশি, এর নেকি এত বেশি যে এর নেকিতে সাতটা আসমান ছাত্রবুক জমিন পুরোটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা আনে মা বাইনা সামাওয়াত ওয়াল আরদ, এই সাত আসমান জমিনের মধ্যখান পুরোটাকে পরিপূর্ণ করে ফেলে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আরে ওই যে বলতেছিলাম যে যে কোন মুসলমান সে যদি লাখ গুনা গুনা বলাও হয় কিন্তু তার সঙ্গে ইমান থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, কাজ হয়ে যাবে তার। আরে ভাই একটু তওবা করি, একটু আল্লাহর কাছে মাফ চাই, বলি যে আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ, এইটুকুর দাম যে কত বেশি আমি কিভাবে বুঝাই বলবো আপনাদেরকে। আরবের মানুষগুলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত না, তারা কি মুশরিক ছিল না? তো তারা মানত না, আবার মাঝে মাঝে এরকম কথা বলতো যে আপনি হে মোহাম্মদ আপনি বলেন যে আমি নবী, তা আমরা তো আপনার মানি না, তা আপনার আল্লাহ আমাদের আজাব দিয়ে ধ্বংস করে দেখ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিতে পারতেন না, কারণ আল্লাহর কথা ছাড়া তিনি কোনো কথা বলতেন না। ওই সময় আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু কুরআন শরীফের আয়াত নাযিল করলেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আপনার বিরুদ্ধে ওরা এই সকল কথা বলে আপনাকে তিরস্কার করে, আমি ওদেরকে আজাব দিয়ে ধ্বংস তো করে দিতে পারি, কিন্তু দুইটা কারণে ওদেরকে আমি আজাব দিই না। একটা হলো যে ওমা কান আল্লাহ লিউআযিবহুম আনতা ফীহিম ওমা কান আল্লাহ মুআযিবহুম হুম ইস্তাগফিরুন, দুই কারণে আমি ওদেরকে আজাব দিয়ে ধ্বংস করি না এই দুনিয়াতে, আজাব পরকালে দিব সেটা ভিন্ন কথা, দুনিয়াতে আজাব দেই না ধ্বংস করি না ওদেরকে দুইটা কারণে। একটা হলো আপনি আমার ভীষণ প্রিয়, আপনি ওদের মধ্যে আছেন, এই কারণে ওদেরকে আজাব দিয়ে আমি ধ্বংস করতেছি না। এক আরেকটা কি যে ওরা যদিও মুশরিক, পূজা করে, মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, কিন্তু ওরা বলে যে আমরা মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি, এই কারণেই ওরা আল্লাহর ঘরের কাবারও তওয়াফ করে, আর কাবার তওয়াফের সময় বলতে থাকে গুফরানাক গুফরানাক গুফরানাক, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। তা আল্লাহ পাক বলে যে ওরা যে মাফ করে দেন বলে এই কথাটা শোনার কারণে আমি ওদেরকে আজাব দেই না। মাফ করে দেন কথাটা শুনলে আমার এতটা মহব্বত লাগে, রহমত আমার এদিকে মুতাবজ্জি হয়, যার কারণে ওদেরকে আমি আজাব দিয়ে ধ্বংস করতেছি না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এরা মুশরিক ছিল কিন্তু মাফ চাই মাফ চাই এই কথাটা বলতো, কারণে আল্লাহ পাক তাদেরকে পাইকারি আজাব দিয়া ধ্বংস করতেন না। এই আয়াতে পাক থেকে প্রমাণ হয় কোন গুনাগার বন্দা যদি সারা জীবনও গুনার মধ্যে ডুবে আছে কিন্তু বলতে থাকে আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন, এ তার মাফ করে দেনের আওয়াজ আল্লাহর আজাবকে ঠেকাইতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমরা সকলে আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। এবং এক হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবলিস আল্লাহকে বলছিল যে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম, আপনার এক এক বান্দার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ওকে সব রকমের নষ্টামিতে লিপ্ত করে জাহান্নামে নেওয়ার সব রকমের চেষ্টা আমি করবই করব, এই বলছিল ইবলিস যে আপনার ইজ্জতের কসম করে বললাম এই কাজটা আমি করবই করব। এর উত্তরে মহান রব্বুল আলামিন বললেন যে ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লা আযালু আগফির লাহুম মাস্তাগফারুনি, হে ইবলিস শুন যে আমার গুনাহগার আমার ইজ্জতের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার মহা প্রতাপের কসম, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। এ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই হাদিস থেকে কি বোঝা যায়, মাফ চাইতে থাকা উচিত কিনা? এজন্য বারবার বলি আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ, আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ, হে আল্লাহ আমাকে মাফ করেন, দয়া করে আমাকে মাফ করে দেন, একদম মানে নাছুর হয়ে ধরা, বারবার মিনতি করতেই থাকা করতেই থাকা করতেই থাকা। আহা, হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আমি এক ঘটনা পড়ছিলাম অনেক আগে, যে হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর ঘর কাবার সামনে নামাজে দাঁড়ান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? পুরানো যুগের কথা, সেই জমানার কথা, নামাজে দাঁড়াইছেন নফল নামাজে। এখন ওই যে মসজিদুল হারামের খাদেম উনি ওই জমানায় তেল জাইতুন তেল দিয়া রাত্রিবেলা বাতি জ্বালানো হইত, তেলের পরিমাণ কম ছিল, কেন তখন তো মানুষ মানুষের সংখ্যাও কম ছিল, তো যাই কিছু মানুষ দিয়ে যেত, হ্যাঁ ওইটা দিয়েই বাতি জ্বালানো হইতো, তো তেল ছিল কম, একটা বাতি জ্বালানো ছিল জৈতুনের তেল দিয়া, কি কথা বুঝেন নাই? তো উনি অপেক্ষা করতেছেন এই লোকটা কখন নামাজ শেষ করবে, তো আমি বাতিটা নিবে তো বাসায় চলে যাব। এখন অপেক্ষা করতে 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 দেখা যায় এই লোক নামাজ শেষই করেন না, কারণ নামাজ এত লম্বা পড়তেন যে সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম শামসুদ্দিন আজ-জাহাবি রহমতুল্লাহ লিখছেন যে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ যে পড়তেন এর ভিতরে 30 পারা কোরআন প্রতিদিনই খতম করে ফেলতেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বালু তাকে আল্লাহর এত মহব্বত দান করছেন এবং এতটা মর্তবা দান করছেন। তো উনি নামাজে দাঁড়াইছেন তো দাঁড়াই আছেন, দাঁড়াই আছেন, দাঁড়াই আছেন, দাঁড়াই আছেন, রুকুতে গেছেন তো রুকুই করতেছেন, এত লম্বা রুকু যে এই রুকুর কোন শেষ নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেজদায় গেছেন যে সেজদা থেকে তো মাথায় উঠাচ্ছেন না। তো যাই হোক, ওই মানুষটা ওই খাদেম দীর্ঘ অপেক্ষা করতে করতে পরে দেখলেন যে না, ইনি তো ওনার নামাজ শেষই হচ্ছে না, আল্লাহর কোন বন্দা এখানে আসছে, তো পরে উনি চলে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এরপরে ফজরের নামাজের আগে উনি যখন আসছেন যে মসজিদের দরজা খুলে দিবেন এবং আবার কি বাতি নিভে গেলে বাতি জ্বালাবেন, তো ওই সময় এসে দেখেন যে সেই যে বাতি জ্বালানো ছিল টিমটিম টিমটিম করে একটু একটু জ্বলতেছে কোন রকম হালকা আলোর মধ্যে। দেখা গেল হযরত ইমাম আবু হানিফা ওখানে এখনো দাঁড়ায় আছেন, কিন্তু নামাজে না, এইবার এরকম দাড়ির মধ্যে ধরা, এক হাত দাড়ির, এক হাতে দাড়ি ধরা আর এক হাত এরকম দোয়া মুনাজাতের মধ্যে আসমানের দিকে উত্তরণ করে কাঁদতেছেন আর অজোর ধরায় কাঁদতেছেন আর বলতেছেন, হে আল্লাহ নোমানকে আপনি মাফ করে দেন, আল্লাহ হে আল্লাহ নোমানকে আপনি মাফ করে দেন, হে আল্লাহ নোমানকে আপনি মাফ করে দেন, কেবলই কাঁদতেছেন আর অজোর ধরায় কাঁদতেছেন আর দুই দাড়ি বয়ে বয়ে অশ্রু ধারা প্রবাহিত হইতেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে দেখলাম যে একবার এশার নামাজের পরে কাবা শরীফের সামনে সেজদায় পড়লেন, একদম ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত সারা রাত কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন, কাঁদতেই থাকলেন, বিরতিহীন কাঁদতেছেন, কাঁদতেই আছেন, আর সে কান্নার আওয়াজে আমাদের কলিজা ফাটবার উপক্রম হইতেছিল এবং তিনি সে কান্নার মধ্যে বলতেছিলেন যে একদা হি বান্দারা রুসওয়া মাকুন গর্বদম মানসিরের মান পয়দা মাকুন, হে আল্লাহ আমি কোন আমি এক গুনাগার বন্দা, কিন্তু আমার দোষের কথা হে আল্লাহ দুনিয়ার কোন মাখলুকের মধ্যে কারো কাছে আপনি প্রকাশ হইতে দিয়েন না। এত বড় ওলি আল্লাহ তিনি কাঁদতেছেন আর এই কথা বলতেছেন, হ্যাঁ এত বড় আল্লাহর ওলি তিনি বলতেছেন আমার জীবন দোষে ভরা। আসলে এই মানুষরা আমল করতেন ইবাদত করতেন সেটাকেও দোষ মনে করতেন যে আমার কোন ইবাদত কবুলযোগ্য না। হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ লিখছেন যে এক বুজুর্গ ছিলেন, সারা জীবন ইবাদত করতেন এবং প্রতিদিন রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, তো 70 বছর যাবৎ এইভাবে তাহাজ্জুদ পড়তে তিনি অভ্যস্ত। তো এক খাদেম এক যুবক আসছে যে হুজুর আপনার খাদেম হিসাবে আমারে কবুল করেন, তো থাকছে থাকো। তো কয়েকদিন ওই ওলি আল্লাহর সঙ্গে থাকতে থাকতে গুনার কাজ করে না, ভালো কাজ করে, এই করতে করতে ওরও আল্লাহ বড় রুহানিয়তার নূরানিয়ত দান করছেন, একদিন বড় ঊর্ধ্বের মর্তবা দান করছেন। একদিন ভোর রাত্রে ওই খাদেম যখন উজুর পানি উজুর পানি আইনা হুজুরের সামনে পেশ করছে, এরপরে খাদেম বলল, যুবক ছেলেটা বলল, হুজুর এই আসমান থেকে আমি কি শুনতেছি যে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে লাখ তুমি এবাদত করো আর তাহাজুদ পড়ো, তো তোমার কোনো এবাদত কোনো তাহাজুদ আমার দরবারে কবুল না, সব তো ফেরত, সব ফেরত, সব রদ। তো বুজুর্গ তখন বললেন যে বাবা তুমি তো শুনতেছো খালি আজকে, কিন্তু আমি প্রতিদিন ভোর রাত্রে 70 বছর যাবতে এরকম আওয়াজ শুনি, আমি তাহাজুদ পড়তে উঠলে আসমান থেকে আমাকে বলা হয় আওয়াজ আসে লাখ এবাদত করো আর তাহাজুদ পড়ো, তোমার এবাদত তোমার তাহাজুদ তোমার মুখে ছুড়ে মারি, তোমার মুখের উপর ছুড়ে মারি, কোন এবাদত আমার দরবারে কবুল না এবং কবুল যোগ্য না। ওই যুবক তখন বলল যে হুজুর যখন কবুলই হয় না তো আপনি এবাদত করেন কি জন্য? তো ওই বুজুর্গ তখন বললেন যে আমার বাবা শোনো যে এই দুয়ার ছাড়া আর তো কোনো দুয়ার নাই, এই খোদা ছাড়া আর তো কোনো খোদা নেই, কবুল হলো এখানেই পড়ে থাকবো, কবুল না হলো এখানেই পড়ে থাকবো, ডাকতে থাকবো আজীবন এখানে ডাকতে থাকবো, আন্দরি রা মি তারাস মি খরাস, তা দমে আখের দমে ফারেক বাবাস, তা দমে আখের দমে আখের বুয়াদ, কে নায়ত বাতু সাহেব সির বুয়াদ, দুয়ারে পড়ে থাকবো ডাকতে থাকবো, হয়দিন একদিন হয়তো একদিন রব্বুল আলামিন রহমতের নজরে তাকায় দেখবেন ইনশাআল্লাহ তাআলা। বাস যেই এই বুজুর্গ এই কথা মুখ দিয়ে বললেন, সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসলো, কবুলাস্ত গর্চে হুনার নেজতাত কে জুজমা পানাহে দিগার নেজতাত, হে বান্দা তুমি কি সুন্দর কথা শুনাইলা, আমি কবুল না করলো তুমি আমার দুয়ার ছাড়বা না, এই দুয়ারই পড়ে থাকবা, তোমার এক কথা, এই একটা কথা এত পছন্দ লাগছে, এক কথার কারণে তোমার জীবনের সব আমল কবুল করলাম, সব ইবাদত কবুল করলাম। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য কশ্চিন কালো নিরাশ হইতে নেই, আল ইমান বাইনাল খাউফি ওয়ার রাজা, আল্লাহ পাকের নিকট আশা রাখা চাই, ভয় পাওয়া চাই, আশা করা, ভয় পাওয়া, বুক ভরো আশা রাখা, আমি মাওলার কাছে মাফ চাইবো আমার মাওলা মাফ করে দিবেন, আমি তওবা করব আমার মাওলা আমার তওবা কবুল করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আজীব মামলা আল্লাহ পাকের শানি আজীব, হ্যাঁ বাজ আ বাজ বাজ আ আর উঞ্চে হস্তি বাজ আ, গর কাফের ও গবর বুত পরস্তি বাজ আ, হি দরগাহে মা দরগাহে না উমিদ নেস, সতবার আগর তোবা শিকস্তি বাজ আ। আল্লাহ পাক বন্দাকে ডাকতে থাকেন, কই রে হে আমার গুনাগার বন্দারা, বন্দা ফিরে আস ফিরে আস ফিরে আস, হ্যাঁ না ফিরে আয় ফিরে আয়, লাখ কোটি বার যদি তুমি তোবা ভঙ্গ করে থাকো, গুনাহে লিপ্ত হয়ে থাকো, হে বন্দা তুমি ফিরে আসো, এক্ষুনি তোমাকে আমি আমার রহমতের কোলে তুলব। তুমি কি কাফের মুর্শিক হয়ে গেছো তাও বলি, তবুও তুমি ফিরে আসো, এখন তওবা করো, এখন আমি তোমাকে রহমতের কোলে তুলব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই দরগাহে মা দরগাহে না উমিদ নেস, আমার এখানে নিরাশ হওয়ার কোন বিষয় নেই, হ্যাঁ সতবার আগার তওবা শিকস্তি বাজা, শতবার লাখবার কোটি বার যদি তওবা ভঙ্গ করে থাকো তবুও তুমি ফিরে আসো, আমি তো তোমারে খুঁজতেছি, আমি তো তোমাকে খুঁজতেছি। আল্লাহ পাক রহমত মন্দাকে খুঁজতে থাকে, তুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন যে হে ইমানওয়ালারা, যত তবকার ইমানওয়ালারা আছে মুসলমানরা, তোমাদের জীবনের যত রকমের এক্সিডেন্ট হয়ে গেছে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, অঙ্গীকার করলাম, ঘোষণা দিলাম, গ্যারান্টি দিলাম যে তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে এ তওবার ওসিলাতে। খালি আমার কাছে দোষ স্বীকার করে অনুতপ্ত হও, লজ্জিত হও, মাফ চায় না তো আমি তোমাদেরকে মাফ করে দিব। তিরমিজি শরীফে এক হাদিস আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু এক গুনাগার মুসলমানকে ডাকবেন এবং বলবেন যে কিরে তোর অবস্থা কি, ওই বন্দার গুনাগার বন্দার যে পাপের এই পরিমাণ যে 99টা রেজিস্টার বই, কয়টা ভাই 99টা ওর পাপের রেজিস্টার বই, মানে সব সবটা পাপে ভরা, আর সে এক একটা রেজিস্টার বই এত বড়, এক একটা আমল নামা এত বড়, ওর চোখের দৃষ্টি যত দূর যায় এতটা লম্বা এক একটা বই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এরকম 99টা বই পাপের, এগুলো দেখানোর পরে তখন রব্বুল আলামিন ওকে বলবেন যে আলাকা ইন্দানা হাসানাত, হে বান্দা কিছু নেকি নেক কাজ করে তুমি পাঠাইছিলে আমার কাছে, তো বলবে যে লা ইয়া রব, হে আল্লাহ আমার নেক কাজ বলতে কিচ্ছু নাই, তা আল্লাহ পাক বলবেন যে তোমার কিছু নেক কাজ তো আমার কাছে জমা আছে, সেটা আমি এখন তাও তোমার সামনে প্রকাশ করব। ফের আল্লাহ পাক একটা কাগজ বাইর করবেন, বেতাকা, হ্যাঁ ছোট্ট একটা কাগজের টুকরা, ওর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বন্দা কখন যে কোন মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল ওইটাও তো রেকর্ড করা আছে নেকি হিসাবে, তো ওর 99টা পাপের রেকর্ড বই এক পাল্লায় দেওয়া হবে, আর ওই একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা কাগজের টুকরাটা আরেক পাল্লায় রাখা হবে, মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আর আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিন যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আছে দুটো নেকি বদি দুইটা আছে, গুনাহ নেক বদ দুইটাই করছে বান্দা, ওজন করলে নেকের পাল্লা যদি এক বিন্দু পরিমাণ ভারী হয় তাহলে আল্লাহ পাক মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, এজন্য জীবনটাকে হেলায় খেলায় নষ্ট না করে তু বরায় বন্দিগি হ্যাদ রাখ, বাহরে সারা আফগানদিগি হ্যাদ রাখ, চান্দে রোজা জিন্দগি হ্যাদ রাখ, বর্ণা ফির শর্মিন্দগি হ্যাদ রাখ, করলে জু করনা আখির মৌত হ্যায়, এক দিন মরনা আখির মৌত হ্যায়। আমাদের জিন্দগি কেবলই মহান আল্লাহর বন্দিগির জন্য সময় অল্প, অল্প সময় পরকালের জন্য বড় প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে জিন ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করছি কেবল আমার ইবাদত বন্দিগি করার জন্য। এবং এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার জিন্দগি আর কতটুকু, এই তোমার মৃত্যু তো নির্ধারিত, আসবেই তোমার মৃত্যু, এই অল্প কয়েকটা দিনে দুনিয়ার জীবনে আমি আল্লাহর বন্দিগির মধ্যে জীবনটাকে মশগুল রাখো, দুনিয়ার কাজকর্ম তো করবা কিন্তু আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলো না। খাও লো, দুনিয়াতে কামাই করো, উপার্জন করো, আত্মীয় স্বজন সবকিছু ঠিক আছে, কিন্তু যে আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য না ভুলো, কোন কর্মকাণ্ডে আমি আল্লাহকে না ভুলো। নামি গোজাম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস, দুনিয়ার যে কোনো প্রান্তে থাকো আর যে কাজেই থাকো, আল্লাহকে না ভুলো, আল্লাহর হুকুমের বাইরে না যাও। ওয়াম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই বান্দা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকবে আল্লাহকে ভয় করে চলবে, নিজের নফসের নিজের খেয়ালের গোলামি করবে না, বরং আল্লাহ পাকের মর্জির অধীন চলবে, আল্লাহ পাক বলে নিঃসন্দেহে তার ঠিকানা হবে জান্নাত।
আমিন।
আমল সে জিন্দগি বনতি হ্যায় জন্নত ভি জাহান্নাম ভি, ইহা কি আপনি ফিতরত মে না নারী হ্যায় না নূরী। হ্যাঁ, যে মানুষ যে যেরকম কর্ম করবে সেরকম ফল তাকে পরকাল জীবনে ভোগ করতে হবে। এক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহ পাক বলেন যে ইবাদত বন্দেগী তো ফেরেশতারাও করে, এবাদত বন্দেগী তো ফেরেশতারাও করে, কিন্তু তাদের কোনো বাবু নাই, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তানাদি নাই, কোনো দোকানপাট নাই, ব্যবসা বাণিজ্য নাই, দুনিয়ার কোনো ধান্দা নাই, কিচ্ছু নাই, কি কথা বুঝেন নাই। তো ফেরেশতারা খালি এবাদত জানে, কিন্তু হে মানুষ, তোমরা যে এবাদত করবা তো দুনিয়া তোমাদেরকে দুনিয়ার দিকে টানবে, কিন্তু সেটাকে ত্যাগ করে দিয়া আমি আল্লাহর দিকে তোমরা ছুটবে, এটা আমার মহব্বতের টান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক বলেন যে এই প্রত্যেক ইমানওয়ালার এই মহব্বতের টান, এটা আমার কাছে বড় দামি জিনিস হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বাল্লিল্লাহ, হ্যাঁ, আল্লাহ পাক বলেন প্রত্যেক ইমানওয়ালা আল্লাহর জন্য ভীষণ মহব্বতওয়ালা, এই বান্দার এই ইবাদতকে এই মহব্বত ফেরেশতার ইবাদতের চেয়ে ঊর্ধ্বে নিয়ে যায়। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফতুল বারী শরীফ বুখারীর মধ্যে, বুখারী শরীফ ব্যাখ্যাগ্রন্থ ফতুল বারীর ভিতরে বলেন যে যে মানুষ জিকির করে, ইবাদত করে, ফেরেশতাও জিকির করে, ইবাদত করে, মানুষের জিকির এবং ইবাদত ফেরেশতার জিকির ইবাদতের চেয়ে ঊর্ধ্বে। কি কারণে? যে ফেরেশতার ইবাদতের সামনে কোনো বাধা নাই আর মানুষের ইবাদতের সামনে হাজার বাধা, সেটাকে অতিক্রম করে মানুষ আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে তাকাল্লা সারা আমিনান ফি বিলাদি, যে বান্দা দুনিয়ার জমিনে বসবাস করবে আর যেখানেই থাকবে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমের অধীন জিন্দগি কাটাবে, এই বান্দা দুনিয়ার যে কোনো প্রান্তে থাকবে আল্লাহ পাক তাকে নিজ রহমতের ছায়ার মধ্যে রাখবেন, আল্লাহ পাক নিজে তাকে হেফাজত করবেন, আল্লাহ পাক নিজে তার নিরাপত্তা বিধান করবেন। ওমায়াত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, যে বান্দা আমি আল্লাহকে ভয় করবে, আমার হুকুম মোতাবেক চলবে, ওর যে কোনো বিপদে আমি দেখব, ওকে ওকে আমি রক্ষা করব, আমি উদ্ধার করব, এবং ও কল্পনাও করতে পারবে না এমন ভাবে ওর জন্য আমি রিজিকের ব্যবস্থা করব। মূসা আলাইহিস সালাম তাফসীরে কবীরে ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে হে আল্লাহ, সব মাখলুককে আপনি পালেন বিশ্বাস করি, কিন্তু আমার দুই চোখে একটু দেখতে দেন একটা ঘটনা কেমনে পালেন। আল্লাহ পাক বললেন যে হে মূসা, তোমার হাতের লাঠিটা দিয়া ওই যে একটা পাথর দেখো না, এটার উপরে দাও এক পিটান। মূসা আলাইহিস সালাম পাথরের উপর এক বাড়ি মারছেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, বললেন যে আরেকটা বাড়ি দাও, তা আবার পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, আরেকটা বাড়ি দাও, তা আবার পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে বাকিটাও। এরপরে তৃতীয় আঘাতের পরে দেখতে পাইলেন যে এই ছিদ্রবিহীন পাথরের ভিতরে একটা পোকা, আর পোকাটার মুখে তাজা পাতা, যে তাজা পাতাটা ও পোকা খাইতেছে। মূসা আলাইহিস সালাম সেটা দেখে আশ্চর্যান্বিত হলেন যে আল্লাহ এ কি আশ্চর্য, এই নিশ্চিদ্র পাথরের ভিতরে পোকা আর তার মধ্যে একটা পাতা তাজা কোত্থেকে খাইতেছে, এবং সে পোকা আল্লাহ পাকের জিকিরে মশগুল, আল্লাহর মহব্বতে মশগুল, আল্লাহর স্মরণে মশগুল, ব্যস্ত সে বলতেছে সুবহান মাই ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াজকুরুনি ওয়া লা ইয়ানসানি, কত মহান কত মহিমাময় সে আল্লাহ যে আল্লাহ আমার মতো ক্ষুদ্রকে এরকম নজরে রাখেন, হ্যাঁ, এবং আমাকে স্মরণ রাখেন, আমার কখন ক্ষুধা লাগলো সেটা খেয়াল রেখে আমার খাদ্যটা আমার রিজিকটা আমার কাছে তিনি পৌঁছে দেন। এইরকম ভাবে আল্লাহ পাকের গুণগানও সে মশগুল। মূসা আলাইহিস সালাম ভীষণভাবে অভিভূত হলেন, হায় আল্লাহ এক এক মাখলুককে আপনি এভাবে পালেন। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, আল্লাহ পাক বলেন যে এই জমিনের উপর বিচরণকারী প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব আমার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলেন লাও আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়ির তাগদু বিতানান বলেন তোমরা যদি আল্লাহর হুকুম মেনে আল্লাহর উপর বিশ্বাস করে চলতা, না ভালো মতো আল্লাহর উপর ভরসা রাখতার বিশ্বাস করতা, তাওয়াক্কুল করতা, তাহলে আল্লাহ পাক পাখিরে যেভাবে পালেন রিজিক দেন ওই রকম তোমাদেরকে রিজিক দিতেন। যে তাকদু খেমা আসন তারুহ বিতানা, ভোরবেলা পাখি খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে বুঝ দান করেন, হেদায়েতের নূর দান করেন, কামিল ঈমান এবং ইখলাস নসিব করেন, আল্লাহর মহব্বত দান করেন, জীবনটাকে তাকওয়ার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নূর দ্বারা সাজানোর তৌফিক দান করেন। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারো অন্তরে আল্লাহ পাক যখন ঈমানের কামিল নূর দান করেন তো তার অন্তরটা তখন বড় হয়ে যায়। এর মানে কি যে ছোট জিনিস আর তার নজরে ভালো লাগে না, আমি ছোট জিনিস নেব না বড় জিনিস নিব। যে এক লোক বেচারা ইনকাম করে সারা দিন খাটাখাটি করার পরে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পায়, ওই লোক যখন বাজারে যায় সে কি পদ্মার ইলিশ তালাশ করে? সে ১৮ কেজির এরকম পাঙ্গাস মাছ, পদ্মার পাঙ্গাস মাছ তালাশ করে? ওর আছে একশো টাকা দুইশো টাকা, ওর এর মধ্যে পুঁটি মাছটা সেটা সেটা ডাল কিছু তরকারি শাক পাট শাক নিয়ে কোন রকম সংসার চালায়, তাই না? আর যে লোক বাদশার ছেলে বাজারে গেছে, বাদশার ছেলে, ওই লোক কি পয়লায় গিয়ে পুঁটি মাছ তালাশ করবে, মলা মাছ তালাশ করবে, ছোট ছোট চিংড়ি মাছ তালাশ করবে, পাটশাক তালাশ করবে? যার যে বড় ঘরের সন্তান নজর বড় থাকে গিয়েই বিশাল বড় পাঙ্গাস তালাশ করবে। এই তোর পাঙ্গাসের ওজন কত? ৬ কেজি। আর রাখ তোর ৬ কেজি, ১৮ কেজির পাঙ্গাস আছে একটাও? হুজুর ওই মাথায় গিয়ে দেখেন এক দুটা পাঙ্গাস মনে ওই মাথায় উঠছে বড় সাইজের, কি কথা বুঝুন নাই? যার যার আত্মা বড় তার নজর বড়, সে বড়টা তালাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক ঈমানের কামেল নূর যার অন্তরে ঢালেন তার আত্মাটা বড় হয়ে যায়। তো তার অর্থ কি দাঁড়াইলো? ক্ষুদ্র জিনিস তুচ্ছ জিনিসের উপরে তখন আর তার নজর যায় না। নজর ও হে যো কাউন মকা সে পার হো যায়, মগর জব রুয়ে তাওয়া পে পড় যায় তো বেকার হো যায়। ওই নজর সবচেয়ে বড় নজর, যেই নজর এই ক্ষুদ্র দুনিয়ার কোনো কিছুকে পছন্দ করে না। তার এক তালাশ আর ফিকির আর লক্ষ্য হল যে আল্লাহ আল্লাহকে আমি কিভাবে পেয়ে যাই। হ্যাঁ, কই তুরসে কুছ কই কুছ মাংতা হ্যায় এলাহি মায় তুরসে তরব গার তেরা, হে আল্লাহ কত বন্দা কত কিছু চায়, তোমার বন্দা এই এই তোমার এই বন্দাটা শুধুই তোমাকে চায়। হ্যাঁ, আল্লাহকে পাওয়ার পরে আর কি জিনিস বাকি থাকে? যে আল্লাহকে পাইছে সব কিছু পেয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ একবার নিজের দরবারের সকল লোকদের, মন্ত্রী মিনিস্টার এবং দরবারের সকল লোকদের সামনে বললেন যে এই আজকে আমার এই দরবারে দামি দামি দেখো এই আলমারি সমূহের মধ্যে যত জিনিস আছে, হীরা জওয়াহরাত মণিমুক্তা সোনা চাঁদি, যে যেটার উপর হাত দিবা সেটার মালিক সে। কি কথা বুঝুন নাই? তো এই সুযোগ পাওয়া এই সবাই মনে করল, মন্ত্রী মিনিস্টাররা দরবারের লোকেরা মনে করল যে আল্লাহ বাদশাহ উদার মানুষ, আজকে উদারতার সাথে একটা ঘোষণা দিচ্ছেন, তার মানে আমরা যেন এক ছোটে বড় কিছু পাইয়ে যাই দরবার থেকে। সবাই এদিকে হাত ওদিকে হাত দিয়ে যে যেটা পাইছে ওইটার উপর হাত দিছে। আর বাদশাহ হারুন রশিদের একটা বান্দি ছিল, বান্দি কোনো কিছুর উপর হাত না দিয়ে আগায় গিয়েই বাদশার মাথার উপর হাত দিছে। পরে ওরা তো এক একটা নিয়ে ওটার মালিক হয়ে বসে আছে। বাদশাহ হারুন রশিদ বললো যে এই পাগলনি পাগলনি, তুই এটা করলি কি? হ্যাঁ বললাম যে এটা একটা কিছু ধর, তুই এটার মালিক হবি, তুই আমার মাথায় হাত দিয়ে দাঁড়ায় আছিস। এখন সবাই নিজ নিজ যা পাওয়ার ওইটা মনি মুক্তা ওটা তো পাইয়ে গেছে, আর এই বান্দির পাগলামি দেখে তখন হাসতেছে যে আমরা বলছিলাম যে বাদশাহ এই বান্দিটাকে এত বেশি গুরুত্ব দেন কি কারণে, পাগল কোথাকার, তাই না? বান্দি ওটা তো আরেক ঘটনা, খালেসার ঘটনা না, ওইটা হলো ইয়াজের ঘটনা, ওইটা আরেক ঘটনা। যাই হোক, তো ওই বান্দিকে তখন বললেন যে আরে তুই মাথায় হাত দিয়ে দাঁড়ায় আছিস কি জন্য? বলে হুজুর আপনি ঘোষণা দিচ্ছেন যে যে যেটার উপর হাত দিবা সে তার মালিক হয়ে যাবে। তো হুজুর ওরা তো এক এক জিনিসের উপর হাত দিছে, আমি দেখলাম যে যেটার উপর হাত দিব ওই একটা ক্ষুদ্র জিনিস পাবো, তো আমি আপনার মাথায় হাত দিছি, আপনি আমার হয়ে গেলে তো আমি সবই পেয়ে গেলাম। তো বাদশার নামে লোকেরা বদনাম করতে, বান্দিকে বাদশাহ এত ভালোবাসেন কি কারণে? এখন সবাই মাথা নিচু করে বসে আছে যে আমরা যে বলছিলাম তারে কেন ভালোবাসে, আজকে তো জিনিসটা বুঝতে পারলাম, আসলে ওর বুদ্ধি আমাদের চেয়ে বেশি, ওর জ্ঞান আমাদের চেয়ে বেশি, ওর নজর আমাদের চেয়ে অনেক বড়। আমরা ধরলাম কি কি জিনিস, এক একটা তো সব ক্ষুদ্র এই বাদশার মর্যাদার সামনে, ও তো বাদশার মাথায় হাত দিয়ে বসে আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এক একজন দুনিয়ার এক এক দামি বস্তির উপর হাত দেয়ার ওটার মালিক হয়, আর দেওয়ানা মাওলার জাতকে তালাশ করে, সরাসরি আল্লাহকে তালাশ করে। এক বুজুর্গ ছিলেন হযরত ইবনুল ফারেজ রহমতুল্লাহ আলাইহি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ মেরকাত সরে মিসকাত কিতাব লিখছেন যে এই বুজুর্গের যখন মৃত্যুর সময় হয়েছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে জান্নাতের পর্দা হটো, আমার বান্দাটা জান্নাত দেখতে দেখতে খুশি হয়ে আসুক। তো উনি মৃত্যুর আগেই দেখতেছেন, এখনো জান বের হয়নি, তখন দেখতেছেন ওই যে আমার জান্নাতটা, ওই যে হুর গেলমান সব আমার অপেক্ষায়। এই বুজুর্গ তখন কানতে আরম্ভ করলেন এবং রব্বুল আলমিনকে লক্ষ্য করে বললেন যে হে আল্লাহ এই কি দেখলাম আমি, ইনকানাত মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুমু মা কদ রাআইতু ফাকাদ যায়্যাতু আইয়ামি, আল্লাহ সারা জীবন আমি আপনার ভালোবাসায় জ্বললাম পুরলাম মরলাম, আর মৃত্যুর সময় আমি দেখতেছি আমার এই ভালোবাসার বিনিময় হল এই একটু ফুর্তি করার জান্নাতটা, আর এই হুর গেলমান আমার জীবন, আমি আপনাকে যে এত ভালোবাসলাম এর বিনিময় যদি হয় আরামের জান্নাতটা, তো আমার জীবনটা একদম বরবাদ করলাম, আমি জীবন আমার কাজে লাগাইতে পারিনি, আমি তো এই জান্নাত চাইনি, আমি তো জান্নাতের মালিক মহান আল্লাহ আপনাকে চাইছি। তা আল্লাহ পাক যখন দেখলেন যে এই বান্দাকে জান্নাত দিয়ে বোঝানো যায় না, তখন আল্লাহ পাক বললেন যে এই পর্দা ঢালো, ফের আল্লাহ পাক নিজের সৌন্দর্যের এক তাজাল্লি ঢেলে দিলেন, আর আল্লাহ পাকের সৌন্দর্যের তাজাল্লি দেখতে দেখতে এই বুজুর্গের ইন্তেকাল হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। তা আল্লাহ পাক অন্তরে ইমানের কামের নূর যখন ঢালেন তো বান্দার নজর বড় হয়ে যায়, হ্যাঁ ইনফাসালাহু সদর, বিশাল বড় হয়ে যায় তার অন্তরটা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তো যার অন্তর বড় হয়ে যায় তার ইমানের নূরের কারণে বিশাল অন্তরের অধিকারী হয়ে যায়, এটার কোন আলামত প্রকাশ পায়? বললেন যে হ্যাঁ কয়েকটা আলামত প্রকাশ পায়, একটা হল আত্তাজাফি আন্দারিল গুরুর, এ ধোকার দুনিয়া থেকে তার অন্তর সরে যায়, মন সরে যায়, এ ধোকার দুনিয়া হারাম দুনিয়ার দিকে আর সে হাঁটবে না, বলে না বতুইরা দারিল খুলুদ, কেবলই জান্নাতের পথে সে চলবে, কেবলই আল্লাহর সন্তুষ্টির পথে চলবে, বলে ইস্তেদাদুল মাউতি ক্বাবলা নুজুলি, এবং মৃত্যুর আগে মৃত্যুর পরবর্তী জীবনটাকে সুন্দরভাবে সাজানোর কাজে এই দুনিয়াতে সে ব্যস্ত থাকবে। এই তিনটা আলামত তার মধ্যে ফুটে উঠবে, আল্লাহ এই তিনটা আলামত আমাদের সকলের জীবনে দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। হাজি উমর ফারুক, হাজি শাহরাম আনসারী সাহেব, মুফতি রফিকুল ইসলাম সাহেব, এনারা খুব পীড়াপিড়ি করতেছিলেন যে একটা মাহফিলের তারিখ এখানে দেওয়ার জন্য। আমার মাহফিলের যত লম্বা শিডিউল এর মধ্যে কোন তারিখই আর দেওয়ার সুযোগ আমি করতে পারতেছিলাম না, কিন্তু ওনারা তো ছাড়তেছিলেন না, নাছোড় বান্দার দল। যাই হোক, শেষ পর্যন্ত বললাম যে ভাই ঠিক আছে, তো এই মৌসুমে এই তারিখটা দেওয়া হলো, তারা তাতেই খুব খুশি। কিন্তু এর আগেও আলহামদুলিল্লাহ এখানে আমার আসার সুযোগ হয়েছিল। এখানে যে মুসলমান ভাইয়েরা যে তিনজনের নাম নিলাম, তারা ছাড়াও হাজি সাহেব, গাজী সাহেব এবং বন্ধু বান্ধবের এক গ্রুপ আছেন যারা এই মাহফিলকে, এই মাহফিলটার জন্য খুবই আগ্রহ পোষণ করেন। তো তাদের মহব্বত আর আগ্রহের কারণে আলহামদুলিল্লাহ আসার তৌফিক হয়েছে। আপনারা আল্লাহর মহব্বতে এত লম্বা সময় এখানে ব্যয় করছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলকে আল্লাহর ওলি হিসাবে কবুল করেন, সকলের জীবন কে সুন্দর করেন, আউলিয়া সিদ্দিকিনের মর্তবা সকলকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ। আমিন আমিন আল্লাহ রে মুফতি রবিশা বলেন চাঁদপুরের কুকুরটার পরে কি হইল, আশ্চর্য কথা। সে আশ্চর্য ওই যে কুকুরটাকে ওরা যে কত দূর নিয়ে গেছিল আল্লাহ পাক জানেন। সে তিন ওই কুকুর তো যেখানে ছিল তিন দিন পরে কুকুরটা মালিকের বাড়িতে ফিরে আসছে। নিশ্চয় ওরা অনেক দূরে কোথাও নিয়ে গেছিল, তিন দিন পরে কুকুর মালিকের বাড়িতে ফিরে আসছে। আইসা এই মালিকের সামনে একবার এই সামনে উপর হয়ে পড়ে, একবার এদিকে আসে, একবার ওদিকে আসে, একবার গায়ে লাগে। তার মানে সে মালিকের জন্য সে পাগল পারা। আহা, যে কুকুরকে পালছে এই লোকটা, সে কুকুর মালিককে ভুলতে পারে নাই। বলছিলাম যে গরু পালে মানুষ, গরু ওই মালিকের বাড়ি ভুলতে পারে না, কুকুর পালছে কুকুর ওই মালিককে ভুলতে পারে নাই। মহান আল্লাহ আমাদেরকে পালেন, আহা সে আল্লাহকে আমরা কিভাবে ভুলতে পারি। ফাতিহাতে আল্লাহবাক সবক দিয়েছেন যে আমারে চিনছো তোমরা, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এর মানে তোমরা বলো সব প্রশংসা সব গুণাবলী ওই মহান আল্লাহ, সব গুণ কীর্তন ওই মহান আল্লাহর যিনি আমাদেরকে পালেন। প্রথম সবকই পড়েছেন রব্বুল আলামিন, আমাকে রব হিসাবে চিন, তার মানে আমি পালি কথাটা মনে থাকলে আর আমাকে ভুলবা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এ সুবহান রব্বিয়াল আজিম, সেজদার রুকুর মধ্যে পড়ে সুবহান রব্বিয়াল আজিম, মহান পালন কর্তা আপনি, আপনার সব পবিত্রতা এবং মহিমা। রুকুর মধ্যে বলি, আবার সেজদার মধ্যে সুবহান রব্বিয়াল আলা, ওখানে রব বলি মহান রব্বুল আলামিনকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে এই রব্বুল আলামিনের সামনে মাথা নত করে থাকার তৌফিক দান করেন। রব্বের সামনে, রব্বুল আলামিনের সামনে যে মাথা নত করে, সেই মাথা এত উঁচু হয় কেউ তাকে আর নিচু বানাইতে পারে না। এখন দোয়া করি নাকি আর কোন প্রোগ্রাম?
মাশাআল্লাহ
তারিখ তো এইভাবে আমি ঘোষণা দিব কিভাবে, আগে আমার ডায়েরিটা যাচাই করতে হবে, ডায়েরি কোন তারিখের সঙ্গে মিলে ঠিক করতে হবে। ইনশাআল্লাহ আপনাদের এখানে আমি প্রতি বছরই আসার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেখানে আল্লাহর বন্দারা মহব্বতের সাথে এরকম আল্লাহর দিনের কথা শুনতে আগ্রহী, তো সেটার কদর করা উচিত, হ্যাঁ না? হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহা, সাহাবি, অন্ধ সাহাবি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে তিনি আজান দিতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতে আসছেন, ওইদিকে কিছু মোর্শেক তারাও আসছে, তারাও এসে ওখানে অপেক্ষা করতেছে যে উনি আমাদেরকে সময় দিবেন, উনি যদি আমাদেরকে সময় দেন, আমাদের কথাবার্তা আমাদের সঙ্গে স্পেশাল ভাবে বসেন, উনার সঙ্গে বসতে গেলে গরিব গোরাবাদেরকে সাথে নিয়ে বসেন, এইভাবে আমরা বসবো না। তার নেতারা বলল যে আমরা আসব মোহাম্মদের নিকট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদেরকে স্পেশাল ভাবে একটু নিয়ে বসবেন, আমরা উনার সঙ্গে কথা বলব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে গেছেন যে যারা আমার আসেন তো আসেনি, সাহাবায়ে কেরাম এদেরকে একটু সুযোগ দিলে ওরা যদি ইসলাম কবুল করে তো করুক, ওরা জাহান্নাম থেকে মুক্তি পায় যাক, এই চিন্তা করছেন। গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লিডারদের সঙ্গে বসছেন, ওই কাফের মুশরিকদের সঙ্গে আলাদাভাবে বসছেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সাহাবি, অন্ধ সাহাবি, তিনি যে এসে অপেক্ষা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে ওরে পরে সময় দেব, ও তো আমারই, ওর লগে পরে বসব। এদিকে আল্লাহ পাক আয়াত নাযিল করছেন যে আবাসা ওয়াতাওয়াল্লা আন জাহুল আমা, وما يدريك لعله يزكى او يذكر فتنفع الذكرى اما من استغنى فانت له تصدى. আল্লাহ পাক বললেন যে আমার অন্ধ বন্ধটা আসছে তার দিকে আপনার খেয়াল করার সুযোগ হল না, না আর আপনার চেহারাটা চেহারার মধ্যে রং পরিবর্তন হয়ে গেছে, ওই সময় আসলো কেন, আমি এত ব্যস্ত। আল্লাহ পাক এটা নাজিল করছেন যে আবসাবতাল্লাহুলামা আমার অন্ধ বন্ধটা আসছে আপনি তার সময় দিলেন না। হ্যাঁ আল্লাহ ইয়াজ্জাক্কা আমার এই বন্ধারের সময় দিলে আমার সঙ্গে ওর ভালোবাসার সম্পর্কটা আরো বাড়ত, আরো উন্নত হইত, আরো পবিত্রতম হইত আপনার সংস্পর্শের কারণে, আপনার সঙ্গ দানের কারণে। আম্মা আমার ইস্তাগনা ফাহু তাসাদা যে আপনার আপনার পাত্তা দেয় না, আমার দিনের পাত্তা দেয় না, আমার পরোয়া করে না, তো আপনি তারে সময় দিতে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক যখন ইয়ে আয়াত নাযিল করেছেন তাড়াতাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসেন এবং বললেন এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কোথায়, ওরে ডাকো ওরে ডাকো। ফের বললেন যে হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমি তোমার সময় দিলাম না রব্বুল আলামিন সেজন্য আমারে কি সব বলতেছেন। হ্যাঁ আল্লাহু আকবার, যার সিনাতে ঈমান যার সিনাতে আল্লাহর মহব্বত মহান রব্বুল আলামিনের নিকট তার কত দাম কত মর্যাদা কত কদর কত বড় মূল্যায়ন চিন্তা করতে পারতেছেন প্রিয় বন্ধুরা। অন্ধ সাহাবি কিন্তু তার জন্য আল্লাহ পাক আলাদা সুরা নাযিল করছেন, আলাদা ভাবে সুরা নাযিল করছেন যে আমার এই পাগলাটার জন্য একটা সুরা অবতীর্ণ করলাম, তোমরা যাতে সবাই মনে রাখো হোক অন্ধ হোক লেংড়া লুজা কিন্তু যার অন্তরে ঈমান আছে আমার ভালোবাসা আছে আমার কাছে তার মর্যাদা কত বড় চিরদিন যাতে তোমরা সেটা মনে রাখো সেটা খেয়াল রাখো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে বন্ধারা আল্লাহকে তালাশ করে আল্লাহর জন্য ছটফট করে তাদের কদর করা উচিত। আপনারা এত মহব্বতে বলতেছেন যে প্রতি বছর চাই, ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দেন যেন আমি প্রতি বছর আসতে পারি। ভাই একটা আমল তো আমি যে সব জায়গায় বলার চেষ্টা করি, তো এখানেও বলছিলাম মনে হয় আগে আবার স্মরণ করে দিই, সেটা হল এক হাদিসের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কেয়ামতের দিন হাশরের মাঠে যখন আসবে এই মুসলমানের চেহারা এই কালেমার নূরে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আমরা হিম্মত করতে পারবো না এই আমলটা করার জন্য ইনশাআল্লাহ। হে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমাদের জন্য আপনি সহজ করে দেন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كن لنا واجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ابدا يا الله يا الله আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, আল্লাহ জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন, জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করেন, নেক আমলের তৌফিক দান করেন, আউলিয়া সিদ্দিকীনের মর্তবা আমাদেরকে নসীব ফরমান, আউলিয়া সিদ্দিকীনের জিন্দগি ও বন্দেগি আমাদেরকে দান করেন, আল্লাহ সিনাতে কামিল ঈমান নসীব করেন, কামিল নূর নসীব করেন, আপনার মহব্বত মারিফত নসীব করেন, সুন্নাত মোতাবেক জিন্দগি আমাদেরকে দান করেন, আপনাকে ডাকার তৌফিক দান করেন, আপনার জিকিরের তৌফিক দান করেন, গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, কুফর থেকে শিরক থেকে বেদাত থেকে গুমরাহি থেকে নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন, ইহুদি খ্রিস্টানদের জিন্দগি থেকে বিধির্মিদের রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদেরকে দান করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন, হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গান দীনের সঙ্গে জুড়ে থাকার তৌফিক আমাদেরকে দান করেন, আল্লাহ সমস্ত উলামায়ে কেরাম দীনের খাদেমদের হায়াতে আপনি বরকত দান করেন, সমস্ত মুসলমানের জিন্দগিতে বরকত দান করেন, মুসলমানদের ঘরে ঘরে বেসুমার নূর নাজিল করেন, রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, আল্লাহ আমাদের যত মুশকিল আছে আপনি আসান করে দেন, সব পেরেশানি থেকে নাজাত দান করেন, ইজ্জতের জিন্দগি আমাদেরকে নসিব ফরমান, আল্লাহ বরকতময় জিন্দগি আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদের অসুস্থ লোকদেরকে আপনি সুস্থ করে দেন, আল্লাহ যারা অভাব অভাব অনটন আপনি দূর করে দেন, ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সকলের রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের ভিতরে অকল্পনীয় বরকত আপনি নসিব ফরমান, আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আল্লাহ আপনার বানায় আপনার রহমতের কোলে আপনি তুলে নিন, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তমাম ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন, যারা আমাদের দেশ শাসন করেন তাদেরকে দিনের বুঝ দেন, আল্লাহ আপনার দিনের মহব্বত তাদেরকে দান করেন, কোরআন সুন্নাহর মহব্বত তাদেরকে দান করেন এবং দিনের খেদমতের তৌফিক তাদেরকে নসিব ফরমান, আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ সারা বিশ্বের জন্য সুন্দর এক দৃষ্টান্তে আপনি পরিণত করেন, আসমান থেকে বেসুমার রহমত নাজিল করেন, এই জমিনের মধ্যে অফুরন্ত বরকত আপনি দান করেন, আল্লাহ মেহরবান মালিক সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত নাজিল করেন, সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজিল করেন, মুসলিম দেশগুলোর তমাম বিবাদ বিশৃঙ্খলা আপনি দূর করে দেন, মুসলমানদেরকে আপোষে মিল মহব্বত নসিব ফরমান, আল্লাহ মুসলমানকে মুসলমানের মোমেনকে মোমেনের মূল্যায়ন করার কদর করার তৌফিক আপনি দান করেন, আল্লাহ আমাদের তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, আল্লাহ এখানে যে মাদ্রাসা কায়েম হয়েছে মাওলানা মোহাম্মদ হোসেন রহমতুল্লাহ আলাইহি যিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ তাকে মাফ করেন, জান্নাতে বড় মাকাম দান করেন, তার প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জন্য আপনি কবুল করেন, মাদ্রাসার দিন দিন উন্নতি অগ্রগতি আপনি নসিব ফরমান, মাদ্রাসার ভিতরে এলমে আমলের উন্নতি অগ্রগতি দান করেন, মাদ্রাসার জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরা করে দেন, আল্লাহ যারা এই মাদ্রাসার সঙ্গে জড়িত, এই মসজিদের সঙ্গে জড়িত যারা এর খেদমত করতেছেন তাদের হায়াতে বরকত দান করেন, তাদের মালে দৌলতে বরকত দান করেন, তাদের ইমানে আমলে উন্নতি অগ্রগতি নসিব করেন এবং নাজাতের জরিয়া আপনি বানায় দেন, নাজাতের উসিলা আপনি বানায় দেন এবং তাদের মা বাপকে আপনি মাফ করে দেন, তাদের মা বাবার জন্য জান্নাত আপনি মঞ্জুর করেন, আল্লাহ তমাম দোয়া মোনাজাতকে হে দয়াময় হে মেহরবান রহমতুল্লাহ আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।